স্বাগত আপনাকে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। আসসালামু আলাইকুম। যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং প্রতি সপ্তাহের যে অপেক্ষা, সেই অপেক্ষার পালা শেষ ঠিক রাত দশটায় কিন্তু জাগো এফএম 94.4 এ এই মুহূর্তে ভূত স্টুডিও শুরু হয়ে গেছে। প্যারানর্মাল বিভিন্ন জিনিস কিন্তু আমাদের প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় আশপাশে বিভিন্ন ভাবে কখনো আপনাকে উকি দেয়, কখনো আমাকে উকি দেয়, এবং আমাদের আশপাশে সারাউন্ডিং এ বেশ কিছু ঘটনা অনেক সময় ঘটে, প্রায়শই ঘটে। সেই ঘটনাগুলো কখনো কখনো আপনার সঙ্গে, কখনো কখনো আমার সঙ্গে, কখনো কখনো আপনি আমি, আমরা কেউই ফেস করি না। হয়তোবা ভাবুন একটা বার যে আপনি যে অ্যাপার্টমেন্টে রয়েছেন সেই অ্যাপার্টমেন্টে, ধরে নিলাম গ্রাউন্ড ফ্লোরে, ধরে নিলাম বেসমেন্টে, ধরে নিলাম লেভেল ওয়ানে, কোন না কোনো একটা ফ্ল্যাটে অদ্ভুত কোন একটা ঘটনা ঘটছে। যেমন কিছুদিন আগে আমি আমার একজন বন্ধুর সাথে কথা বলছিলাম, সেই বন্ধু যেটা দেখল সেটা হচ্ছে মাঝরাতে সে কোনো একটা কারণে ডাইনিংয়ে যাওয়ার পর সে যেটা স্পষ্ট দেখতে পার যে ওয়াশরুম থেকে ছোট্ট একটা বাচ্চা শিশুর মতো একটা ছায়া জাস্ট হচ্ছে ওয়াশরুম থেকে বের হয়ে কিচেনের দিকে চলে গেল একদম উইদিন এ ন্যানো সেকেন্ড, এবং ওয়াশরুমের দরজাটা কাঁপছিল। এবং এটা কেন ঘটলো, কি জন্য ঘটলো, এটার ব্যাখ্যা বা কারণ আমি বা আমার ফ্রেন্ড আজ অবধি খুঁজে পাইনি। এবং আমি যতবার ওই বাসাটায় গিয়েছিলাম, মানে ততবার একটু কেমন জানি থাকে না যে ব্যাপারটা, একটু গা গুলিয়ে আসা বা একটু ঘাড় ব্যথা করছে, মাথা ব্যথা করছে, এই জিনিসগুলো আমি ফিল করতাম। সো সবসময় যে আপনার সামনে সাদা একটা অবয়ব এসে দাঁড়াবে, অনেক লম্বা একটা অবয়ব এসে দাঁড়াবে, ব্যাপারটা কিন্তু একদমই তা না। আবার কখনো কখনো এমন কিছু আপনি দেখে ফেলবেন যেটার জন্য আপনি হয়তো একদমই প্রস্তুত না। মানুষের মতো দেখতে কিন্তু মুখটা কিছুটা ঘোড়ার মতো। আবার কখনো কখনো আপনি দেখবেন যে আপনি আপনাকেই দেখছেন আপনার সামনে দাঁড়ানো। খুবই অদ্ভুত এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আশপাশে প্রতিনিয়ত ঘটে যে এই ঘটনাগুলো কারো কারো কাছে বেশ ইন্টারেস্টিং, এবং সেই ঘটনাগুলো নিয়ে আমাদের ভূত স্টুডিও। এবং আজকে প্রথম যিনি অতিথি তাকে অলরেডি আপনারা স্ক্রিনে দেখে ফেলেছেন এবং আমাদের টিম ভূত স্টুডিওর একজন নিয়মিত সদস্য এবং জাগো এফএম 94.4 ফ্যামিলির একজন মেম্বার আর যে পুতুল, এবং পুতুলের কাছ থেকে আমরা আজকে কিছু ঘটনা শুনব, একের অধিক ঘটনা আমরা শুনব। সো পুতুল, কি অবস্থা, কেমন আছিস?
আলহামদুলিল্লাহ,
ওয়েলকাম ব্যাক। সো আজকে প্রথম কোন ঘটনাটা শুনবো তোর কাছ থেকে আমরা?
প্রথম ঘটনাটা খুবই রিসেন্ট ঘটা একটা ঘটনা, এবং রিসেন্ট কিছু বিষয়ের উপরে বেস করে, সেটা ঢাকাতেই। আমি গল্পটার নাম দিয়েছি আনলাকি 30, ঠিক আছে, মানে আমি নাম দিয়েছি, ঘটনাটা সত্যি কিন্তু জ্যেষ্ঠটাকে আসলে এভাবে নামকরণ করা। তো ঘটনার সূত্রপাতে যদি আমি বলি, সূত্রপাতটা হচ্ছে, আমি স্পেসিফিক হচ্ছে একদম লোকেশন ধরে বলবো না, আমি জায়গার নামটা বলতে পারি। জায়গাটা হচ্ছে সদরঘাটের দিকে, মানে সদরঘাট বলতে পুরান ঢাকার দিকে, এবং যে বাসার ঘটনা সেই বাসা থেকে সদরঘাটের ডিস্টেন্স হচ্ছে 10 মিনিট, এরকম 10-15 মিনিটের রাস্তা। হাজব্যান্ড ওয়াইফ দুজনেই চাকরি করেন, তাদের বিয়ের বয়স হচ্ছে 2 বছর এবং লাভ ম্যারেজ ছিল, খুব ভালো, ভালোই সংসার চলছিল তাদের। কিন্তু এরপরেই সমস্যা শুরু হয়, সমস্যা বলতে গিয়ে যেটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিবাহিত কাপলের মাঝে হয়, নোকঝোঁক তো থাকেই, ঝগড়া হওয়া, মান অভিমান, কখনো সেটা অনেক বড় পর্যায়ে হয়, কখনো সেটা ছোট থাকে, কখনো নিজেরা সেটাকে সামাল দিচ্ছে, কখনো দেখা যাচ্ছে যে পরিবারের মানুষদেরকে, অন্যান্য যারা মুরব্বী থাকে তাদেরকে ইনভলভ করতে হচ্ছে প্রবলেম সলভের জন্য। সো এইভাবে করতে করতে আরো 7-8 মাস হয়ে গেল, কিন্তু একটা সময় গিয়ে মেয়েটা যেটা ফিল করছে যে তাদের সম্পর্কটা না টক্সিক হয়ে যাচ্ছে, কোনোভাবেই আসলে একটা প্রবলেম হলো, কেউ কাউকে সরিও বলছে না, বা হচ্ছে ওইটা নিয়ে আসলে সলভ করা দরকার প্রবলেমটা, সেটা নিয়ে কথাও বলছে না। এভাবেই দিন চলতে থাকলো আরো 6 মাস, মানে 3 বছর উপরে হয়ে গেল। এইভাবে তো অ্যাকচুয়ালি কোনো সম্পর্ক সামনে আগাতে পারে না। তো অনেকের কাছে আমি এটা শুনেছিল যে আমরা বলি না রুকায়ার কথা বলি, এর মাধ্যমে অনেক কিছু করা যায়, আমাদের অনেক প্রবলেম আসলে সলভ করা যায়। তো ও এই কথাটা শুনেছে, কিন্তু এক্স্যাক্ট ও জানতো না এই বিষয়টা সম্পর্কে, আসলে ক্লিয়ারলি জানতো না এই বিষয়টা সম্পর্কে। আসলে অনেকেই আমরা ক্লিয়ারলি জানি না এটা কি, কিভাবে কাজ করে, বা কারা করছে, কারা আপনাকে হেল্প করতে পারে এই ধরনের বিষয়, এই বিষয়টা সম্পর্কে আমরা জানি না। রিসেন্টলি তুমি যদি ফেসবুক দেখো, ফেসবুকে এমন অনেক পেজ পাবা আসলে সামনে চলে আসে যে একটা পোস্ট আসলো, পোস্টে একটা পুতুলের ছবি থাকলো বা হয়তো বা কিছু আরবি লেখা থাকলো, যে লেখাগুলো উল্টো দিক থেকে উল্টো পাশ থেকে লেখা, এন্ড ক্যাপশনের নিচ মানে ক্যাপশন না পোস্টের নিচে দেখা যাচ্ছে একজন খুবই খুশি মনে লিখেছেন যে আপনাদের কাছে কাজ করি আমরা খুবই উপকার পেয়েছি, আমার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সলভ হয়েছে, কারো চাকরি রিলেটেড সমস্যা ছিল, কারো ফিনান্সিয়াল প্রবলেম ছিল, হাজব্যান্ড ওয়াইফ যারা রয়েছেন তাদের কিছু প্রবলেম ছিল নিজেদের মধ্যকার, অনেকেই অনেক ধরনের পজিটিভ কমেন্টস করেছেন, ওই পোস্টগুলো দেখা যাচ্ছে ফেসবুকে অনেক বেশি আসছে। তো মেয়েটাও তাই, আমি যাকে নিয়ে বলছি যে হাজব্যান্ড ওয়াইফ, তাদের মাঝে ওয়াইফের কথা বলছি, তো মেয়েটা একদিন এমন রাতে স্ক্রল করছিল ফেসবুক, স্ক্রল করতে করতে এমন একটা পোস্ট ওর সামনে আসে, সেখানে একজন হাজব্যান্ড একটা পেজে ট্যাগ করে একটা পোস্ট দিয়েছিল যে তাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে অনেকদিন যাবতই অনেক প্রবলেম চলছিল, এবং ওই পেজের থ্রুতে মানে পেজটা অ্যাকচুয়ালি যারা মেনটেন করছেন তাদের থ্রুতে তারা এখন হ্যাপি আছে, লাস্ট 3 মাস যাব তাদের আর কোনো সমস্যা নেই, যে প্রবলেমগুলো তারা ফেস করছিল সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তো এটা দেখে মেয়েটার মনে একটু আশা জাগে যে আচ্ছা আমি একটু পেজটাতে নখ দিতে আসলে ওরা কি করছে আমি একটু জানতে চাই, আমাদের দুজনের মাঝেও যেহেতু সমস্যা চলছে এই সমস্যাগুলো আসলে সলভ হবে কিনা, তারা আসলে সলভ করে দিতে পারবে কিনা। তো সেই বিষয় থেকে অ্যাকচুয়ালি সে নখ দেয়। ওই যে বলে না যে সাঁতার না জানা মানুষ আসলে যখন মাঝ নদীতে পড়ে তখন খড়কুটা যা পায় সেটাকে আশ্রয় করে নেয়, ওর ক্ষেত্রেও বিষয়টা তেমনই হয়েছে। একটু বলে নেই মেয়েটা বা ছেলেটার ফ্যামিলির কথা, 8-10টা মধ্যবিত্ত পরিবার আমরা যেমন ঠিক তেমনই, ধর্মীয়ভাবে যদি বলি খুব গোড়াও না আবার হচ্ছে আধুনিকও না, একেবারে যে খুব মডার্ন তারা তাও না, সবকিছু মিলিয়ে তারা চলে আমরা যেভাবে চলছি। তো ঠিক আছে, খুব ভালো কথা, সৃষ্টিকর্তা অবশ্যই বিশ্বাস রয়েছে। মেয়েটা সে পেজে নখ দেয় এবং সেই পেজ থেকে তাকে রিপ্লাই করা হয়, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় অ্যান্ড বলে যে আপনার প্রবলেমগুলো আপনি সেখানটাতে শেয়ার করেন, অ্যান্ড মেয়েটা ঠিক আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তার প্রবলেমগুলো সে শেয়ার করে, কি কি সমস্যা এখন পর্যন্ত ফেস করছে, কতদিন হয়েছে বিয়ের, তাদের দুজনের এজ, তারা কোথায় থাকছে, তাদের পরিবার দুজনের পরিবারে কতজন মেম্বার রয়েছে, কি নিয়ে আসলে সূত্রপাত, কখন কখন বেশি সমস্যাগুলো হয়, ইন ডিটেইলস সবকিছু সে লিখে পাঠায় এবং এটা জানতে চায় যে কিভাবে আসলে এই সমস্যাগুলো সমাধান করা হবে, মানে কোন প্রসিডিওরের মধ্য দিয়ে যাওয়া হবে। তখন ওই পাশ থেকে বলে যে অ্যাকচুয়ালি আমরা রুকায়ার থ্রুতে যাব। তো মেয়েটা একটু সার্চ করে, খুব বেশি যে আসলে একটু ঘাটাঘাটি কর তা না, ওই একটু সার্চ করে যে রুকায়া হচ্ছে হ্যাঁ একটা পদ্ধতি, ইসলামিক একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমাদের মানব জীবনে বিভিন্ন সমস্যা সলভ করা যায় বা সলভ করা হয়ে থাকে। ঠিক আছে, এতটুকু কিন্তু জেনেছে, বিস্তারিত আর কিছুতে জানা যেটা কিভাবে করতে হয় বা হচ্ছে এখন ইউটিউব বলি গুগল বলি সব জায়গাতে কিন্তু অনেক ডিটেলস এই বিষয়গুলো আছে, বা এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন অনেক স্কলার আছেন যারা কিন্তু আপনাকে ডিটেলস বলবেন, এবং সেটা ইউটিউবেই পাওয়া যায়। ও এত কিছু একেবারেই দেখে না, এত কিছু একদম না দেখে ও ডিরেক্ট হচ্ছে ওই পেজ থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওদেরকে বলা হয়েছিল সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই ও জাস্ট ওর ডিটেলসগুলো পাঠায়। অ্যান্ড ওনারা তো বলেই যে আমরা আচ্ছা আমরা এইভাবে করব, কিন্তু আমাদের কিছু জিনিস লাগবে, প্রথমত ফিস তো ডেফিনেটলি, ওরা একটা অ্যামাউন্ট চার্জ করে। মানে বিশ্বাস করো অপূর্ব বিষয়টা হচ্ছে কি, আমি খুব অবাক হলাম, মানে এখনকার যুগে অনলাইনে একটা প্রোডাক্ট কিনতে গেলে আমরা 10 বার যাচাই বাছাই করে নেই, 500 টাকা যেটা প্রোডাক্ট কিনতে নিল ওর কাছে অলমোস্ট 14,000 টাকা চাওয়া হলো, ও ধাম করে পাঠিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা পাঠিয়ে দিল। অ্যান্ড এরপর ওনারা বলল যে আপনাদের দুজনের কিছু জিনিস আমাদের লাগবে, সেই জিনিসগুলো একটু পাঠান, আমরা লিস্ট পাঠাচ্ছি। তো বললো আচ্ছা ঠিক আছে আপনি পাঠান লিস্ট। লিস্টে কি কি ছিল বলি, এবার দুজনের ব্যবহৃত পোশাক, যে পোশাকটা টানা 3 দিন তারা পরছে অথবা 7 দিন তারা পরছে কিন্তু ধোয়া হয় নাই, যা এই ধরনের পোশাকগুলো কি হয় সাধারণত হচ্ছে আমরা রাতে যে পোশাকগুলো পরে ঘুমাই সেগুলো কিন্তু রোজ ধোয়া হচ্ছে না, ওয়াশ করা হচ্ছে না, দেখা যাচ্ছে 2-3 দিন পর পর সেগুলো ওয়াশ করা হয়। তো এমন পোশাক দিতে হবে। ঠিক আছে, ছেলে মেয়ে উভয়টা দিল, দুজনের মাথার চুল, এছাড়া হচ্ছে ছেলে এবং মেয়ের উভয়ের নখ আলাদা আলাদা, একসাথে দিলে চলবে না, আলাদা আলাদা করে দিতে হবে। তারপর হচ্ছে তোমার ব্লাড। এখন ব্লাডটা কিভাবে কি করা যায় বলছে, তেমন কিছু না, তিন থেকে চার ফোঁটা, চার ফোঁটা না। ও আরেকটা বিষয় বলছে, সবকিছু বেজোড় সংখ্যায় হতে হবে, কিন্তু যখন তুমি চুল দিচ্ছ একদম গুনে গুনে তিনটা পাঁচটা সাতটা নয়টা এইভাবে করে দিতে হবে, জোড় সংখ্যা হলে হবে না, ড্রেসও একটা একটা করে দিতে হবে। আর রক্তের কথা যেটা ছিল সেটা হচ্ছে হয় তিন ফোঁটা অথবা হচ্ছে পাঁচ ফোঁটা সাত ফোঁটা সেম এভাবে, এমন না যে ওই ছোট যা হচ্ছে কোনো কিছু দিল টিউব টাইপ যে ওটাতে দিতে হবে এমন কিছু না। তো ওকে ফাইন ঠিক আছে, ওরা সেটাও ম্যানেজ করলো, করে হচ্ছে সেটা ওরা দিল। এই সব কিছু প্রায় পাঁচ সাতটা আইটেম মতো। ও আরেকটা বিষয় আমার খুব অবাক লাগলো, আমি এটা ফার্স্ট টাইম শুনেছি, সেটা হচ্ছে যে বালিশে ঘুমাচ্ছে সেই বালিশের তুলা। আমাদের প্রত্যেকের কিন্তু বাসায় দেখা যায় যে আমরা যে বেডে ঘুমাচ্ছি ওই বেডের বালিশগুলো ফিক্স থাকছে, রাইট, যে হ্যাঁ আমার বেডে এই বালিশগুলোই থাকে, বা কারো তো একদম বালিশ ফিক্সই থাকে যে ওই বালিশ ছাড়া তার ঘুম হয় না। সো তাদেরও সেম, ওই বালিশের তুলা চাইলো, ওই বালিশের তুলাও দেওয়া হলো। এগুলো দেওয়ার পর বললো যে আপনাদেরকে পাঁচ থেকে সাত দিন অপেক্ষা করতে হবে, আমরা আপনাদের সাথে আবারও কন্ট্যাক্ট করবো। বলো আচ্ছা ঠিক আছে। পাঁচ সাত দিন যাওয়ার পর ওইখান থেকে কন্ট্যাক্ট করা হয় মেয়ের সাথে। ও এই বিষয়ে একটু বলি, এই সম্পর্কে ছেলেটা এতদিন কিছুই জানতো না, যেহেতু তাদের মাঝে বেশিরভাগ সময় দেখা যেত যে কথা হতো না। তো একদিন মেয়েটা একটু যখন দেখলো যে না মুড ভালো আছে ছেলেটার এবং তারও, তখন সে আসলে এই কথাগুলো ছেলেটার সাথে শেয়ার করে। প্রথমে ছেলেটা বিষয়টা খুব পজিটিভলি না নিল, পরে আসলে বলে যে আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, দেখি আসলে তো আমাদের মাঝে সমস্যা চলছে, দেখি এটা আসলে কতদূর কি হয়। তো সাত দিন পরে ওইখান থেকে তাকে নক করে এবং বলে যে আমাদের দুজন লোক আপনাদের বাসায় যাবে, এই প্রসিডিওরে কিছু জিনিস আপনাদের বাসায় রাখতে হবে, তো আপনারা কখন সময় দিতে পারবেন বা কবে, এক্সেপ্ট ফ্রাইডে, শুক্রবার না, শুক্রবার ছাড়া অন্যদিন। এখন যারা আমরা জব করি তাদের হয় ভাই আমাদের শুক্রবারে অফ থাকছে, শুক্রবার শনিবার করে অফ থাকছে, অন্যদিন তো আর না। তো সেক্ষেত্রে দেখা যায় যে মেয়েটা বলে যে ঠিক আছে তাহলে আপনি স্যাটারডেতে আসেন, শনিবার দিন আসেন। তো শনিবার এবং খুব অদ্ভুত টাইম, টাইমটা হচ্ছে তারা বলে দেয় দুইটা টাইমের কথা, এক তোমার ফজরের আগে, মানে ফজরের আজানের আগে, তাও আবার এক ঘন্টা আগে, অথবা মাগরিবের আজানের হাফ এন আওয়ার আগে। হ্যাঁ, ওরা যে কাজটা করবে কাজটা শেষ হতে হবে হচ্ছে ফজরের আজান দেওয়ার আগে, আবার হচ্ছে মাগরিবের আজান দেওয়ার আগে, মানে কেমন জানি উইয়ার্ড টাইম। তো এটা আচ্ছা ঠিক আছে ফাইন, মেয়েটা বলে আচ্ছা আসেন আমরা আছি, ফজরের সময় না মেয়েটা মাগরিবের সময় ওদেরকে আসতে বলছে। তো ওরা আসলো, এসে ওদেরকে যেটা বলে যে আপনারা একটু বাসা থেকে বের হন, ছোট্ট একটা ফ্ল্যাট ছিল ওদের। তো বের হয়, বের হওয়ার পর হচ্ছে ওরা কিছু, ওরা কি করে মেয়েটা আসলে বলতে পারবে না। এরপর ওরা বের হয়ে গিয়ে বলে যে আশা করছি আপনাদের আর কখনো কোনো প্রবলেম হবে না, এরপর থেকে আপনাদের জীবন সুন্দর হবে, আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, কতদিন সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতদিন, বাস এতটুকু বলে কিন্তু তারা চলে যায়। এরপর মেয়েটা বা ছেলেটা যেটা হয় যে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখি কি হয়, ওরা যেটা ফিল করে যে ওদের মাঝে নাকি ঝগড়াটা কমে গেছে যায়, আন্ডারস্ট্যান্ডিংটা আবারও বিল্ড আপ শুরু হয়, খুব ভালোই চলতেছিল পনেরো দিন দশ দিন, মানে দশ দিন প্রথম দশ দিন দেখলো তো ওদের মাঝে কোনো ঝগড়া হচ্ছে না, যেখানে প্রতি দুই দিন একদিন অন্তর অন্তর ঝগড়া হতো সেখানে দশ দিন পার হয়ে গেছে, পনেরো দিন পার হলো, এক মাস পার হলো, অলমোস্ট দুই মাসের কাছাকাছি এসে মেয়েটা আবারও হোয়াটসঅ্যাপে সেখানে লোকগুলোকে নক দেয় এবং বলে যে আজকে আমরা অনেক খুশি, আজকে দুই মাস হতে যাচ্ছে আমার এবং আমার হাজবেন্ডের মাঝে কোনো প্রবলেম নেই, আমরা আসলে ফিউচার প্ল্যান করছি আমাদের, মানে তারা আসলে বেবি নিতে চাচ্ছে, অ্যান্ড সবকিছু মিলিয়ে ওভারঅল খুব ভালো একটা সময় কাটাচ্ছে, প্রায় বিকেলে হচ্ছে তারা নাকি হচ্ছে নদীর পাড়ে যায়, মানে বুড়িগঙ্গার দিকে যায়। তো এই তো আদাদার যেটা হয় অ্যাকচুয়ালি কাপলদের মাঝে, সবকিছু মিলে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা, ভালো সময় যাচ্ছিল। তো ওই লোকগুলো যেটা বলে যে কিছু মনে করবেন না আপু, আপনারা দুজন যদি একটু আমাদের পেজে গিয়ে একটা পোস্ট দিতেন, এই জাস্ট একটা পজিটিভ পোস্ট, তো ওরা সেটাও করে, খুব ভালো যাচ্ছিল। এর মাঝে দুই মাস পর আড়াই মাসের সময় ওই পেজ থেকে আবার নক দিয়ে ওদেরকে যেটা বলে যে আপনাদের কাছে আমাদের একজন লোক আসবে, আপনাদের সবকিছু ঠিক আছে কিনা এই বিষয়গুলি আরেকবার একটু রিচেক করা দরকার, আপনাদের বাসায় কিছু জিনিস রাখা হয়েছিল তো ওগুলো একটু রিচেক করে দেখতে হবে। তো ঠিক আছে, ওরাও রাজি হয় এবং সেম টাইম ওই যে ফজরের আগে অথবা মাগরিবের আগে। তো আবার দুজন লোক আসে, এসে ওরা কি করে, ওরা ওর জানে কাজ, ওদেরকে বাসার ভেতর ঢুকতে দেয় না, ওরা ভেতরে যায় এবং বাসা থেকে ওদেরকে বের করে দেয়, ওরা ওদের কাজ কমপ্লিট করে দেন ওদেরকে ডাকে। এবং এবার যেটা হলো ইন্টারেস্টিং পার্ট, মেয়েটা হচ্ছে ওই দুজন লোককে এবার জিজ্ঞেস করে যে সবকিছু কি ঠিক আছে। লোক দুটো ওদের দিকে তাকায় এবং বলে যে অবশ্যই আগামী 13 পূর্ণিমার পর দেখা হবে। মানে এটা না খুব অদ্ভুত লাগলো, 13 পূর্ণিমা মানে? যাক মেয়েটা কোনো প্রশ্ন করে না, 13 পূর্ণিমা বলতে হয় 13 মাস কিন্তু, কারণ মাসে তো একটা পূর্ণিমাই হয়, একটা পূর্ণিমা একটা অমাবস্যা হয়। যাক গেল, ওদের সবকিছু খুব সুন্দরভাবে চলছে, ভালোভাবে চলছে। এর মাঝে কমপ্লিকেশন শুরু হয়েছে কি, মেয়েটা বাচ্চা নিতে চাচ্ছিল, দুজনেই চাচ্ছিল, সামহাও কনসিভ হচ্ছে না। এক মাস, দু মাস, তিন মাস, এ ধরনের কেসে সাধারণত ডক্টররা বলে অ্যাটলিস্ট 2 বছর তো দেখো, তারপরে আমাদের কাছে আসো। তো 3 মাসের সময় তারপরে ওরা ডক্টরের কাছে যায় অ্যান্ড কিছু টেস্ট করায়। তো ডক্টর বলে না তোমাদের সবকিছু ঠিক আছে, জাস্ট রিল্যাক্স থাকো অ্যান্ড ট্রাই করো। ওকে ফাইন। এই করতে করতে কিন্তু অপূর্ব পার হয়ে যায় 10 পূর্ণিমা।
ওকে,
এখন যেটা মূল বিষয় সেটা হচ্ছে ওদের সবকিছু ঠিক থাকলেও কিছু একটা ঝামেলা দুজনের একই সাথে শুরু হয়েছে। ওরা কাজে যেতে চায় না, ওরা সারাটা দিন দেখা যাচ্ছে যে না আজকে ভালো লাগতেছে না, আমি অফিসে যাবো না। আচ্ছা ঠিক আছে, ছেলেটাও বললো যে না আজকে ভালো লাগতেছে না, যাবো না, চলো বাসায় থাকি। বাসায় সাধারণত কাপলরা থাকলে কি হয়, চলো একটু ঘুরতে যাই বা নিজেরা কিছু বানাচ্ছি, খাচ্ছি, মুভি দেখছি, এনজয় করছি টাইমটা। বাট ওদের মাঝে এগুলো হচ্ছে না, ওরা দেখা যাচ্ছে যে খাটে ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছে, সারাদিন পার হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার নাম নাই, ফ্যামিলির আদার্স মেম্বাররা কল দিলে ফোন ধরছে না, কারোর সাথে ভাবে কন্ট্যাক্ট করতেছে না। 1-1.5 মাস পার হয়ে যায়, মানে 1-1.5 মাস কিছু, মানে দুজন মানুষ যদি এভাবে খাওয়া দাওয়া নিয়ে বা হচ্ছে একটা ইরেগুলার লাইফ লিড করে, স্বাভাবিকভাবে তাদের স্বাস্থ্য ভাঙতে শুরু করে। অফিস থেকেও বিভিন্ন অবজেকশন আসা শুরু করতেছে, কাজ ঠিকভাবে হচ্ছে না। এইগুলো চলতে চলতে 2 মাস হয়ে যায়, মানে হচ্ছে তোমার তখন 12 পূর্ণিমা। একজন হুজুর ওদেরকে নোটিস করে। হুজুর বলতে গিয়ে কি, তাবলিক হয় না, তাবলিকে হচ্ছে তো এক একটা মসজিদে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে যতদূর আমি জানি, রাইট? তো সেইরকম ভাবে উনি হচ্ছে পুরন ঢাকার কোন একটা, আমি বলছি নাম উল্লেখ করছি না, এরকম কোন একটা মসজিদে আসেন। খুবই বয়স্ক ছিলেন লোকটা, আসলে মানে ধার্মিক একজন মানুষ, হুজুর বললেন, হুজুর ওই প্রফেশনের দিক থেকে না, সে প্রফেশনের দিক থেকে অন্য, কিন্তু তিনি অনেক ধার্মিক এবং তিনি এই বিষয়গুলো আঁচ করতে পারতেন, প্যারানর্মাল বিষয়গুলো তিনি খুব ভালো আঁচ করতে পারতেন এবং মাঝে মাঝে তিনি এগুলো ট্রিটমেন্টও করতেন, এগুলো সম্পর্কে তার খুব আগ্রহ ছিল, এগুলো নিয়ে তিনি কাজ করেছেন। সো এগুলো নিয়ে তিনি ট্রিটমেন্টও দিতেন মাঝে মাঝে তার আয়ত্ত মাঝে থাকলে। ছেলেটাকে সে একদিন দেখে, রাত তখন তোমার 10:30 বাজে, 10টা বাজে মনে হবে, 10টার দিকে আনবাইনি, 10টার দিকে সে মুদি দোকানে ছেলেটা নামে এবং মসজিদটা কাছে হওয়াতে লোকটাও তখন দেখা যায় যে ওই মুদি দোকানের সামনে সে বসা ছিল, হুট করে তার ছেলেটার দিকে নজর যায় এবং মুদি দোকান থেকে ছেলেটার কিছু সদায় নাই, অল্প বিস্তর সদায় নাই। তো মুদি দোকানদার লোকটাও বলছিল যে ভাই এখন আর আগের মতো আপনারা সদায় নেন না, কি হয়েছে আপনাদের, মানে একটা এলাকায় থাকলে এবং একই দোকান থেকে যখন তুমি সদায় নিতে থাকো ফ্রেন্ডলি হয়ে যায় কিন্তু সবাই, তাই না, কথাবার্তা বলে। সেটা কোনো কথাই বললো না, অল্প কিছু সদাই নিল, টাকা দিল, চলে গেল। তো লোকটা গিয়ে ওই দোকানদারকে জিজ্ঞেস করলো এরা কি এলাকার, বললো যে হ্যাঁ অনেক বছর যাবত এখানে আছে হাজবেন্ড ভাই, কিন্তু কেমন জানি হয়ে গেছে, সবসময় সদাই পাতে নিত, আজকাল কেমন যার মনে হয় ভাই একটু অসুস্থ, ভাইয়ের শরীর স্বাস্থ্য ভেঙে গেছে, এ কথা বলে। তো লোকটা কিছু বলে না, লোকটা একটু জাস্ট কি তোমার পাশে যেহেতু মসজিদ, একজন দুজনের কাছ থেকে, মানে মসজিদে যারা কাজ করে তাদের কাছ থেকে একটু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে যে কি আশয় কি বিষয়। তো ওদের কথা হচ্ছে না, ছেলেটা তো চাকরি করে, মেয়েটাও চাকরি করে, হাজবেন্ড ওয়াইফ তারা, ছেলেটা হচ্ছে নামাজ পড়তো এখানে, কিন্তু ইদানিং ওভাবে আসে না, এতটুকুই প্রতিবেশী, আর কে কতটুকুর খোঁজ খবর রাখি আমরা। কিছুদিন পর যেটা হলো, মেয়ের পরিবার থেকে লোক আসে। এই এখানে একটু বলিনি, অলরেডি কিন্তু মানে 12 পূর্ণিমা হয়ে গেছে, তার মানে হাতে আর বেশি সময় নাই, আর বলতে গেলে আর 1 মাস সময় আছে 13-তম পূর্ণিমা হওয়ার। ছেলেটা এক্সট্রিম লেভেলে অসুস্থ হতে থাকে, ওকে মানে অদ্ভুত বিষয় হচ্ছে, ওকে নিয়ে যে ডক্টরের কাছে যাবে এই ধরনের কোনো টেন্ডেন্সি মেয়েটার মাঝে কাজ করে না, বা হচ্ছে ঘরে যে ট্রিটমেন্ট করবে সেরকমও কিছু না। তো ফ্যামিলি থেকে লোকজন আসা যাওয়া শুরু করে দেয় যে কি ব্যাপার, কি হয়েছে তোদের, তোরা এরকম কেন করতেছিস, কি আসয় কি বিষয়। মেয়েটার বাবা খুবই অস্থির হয়ে যায়, খুব স্বাভাবিক যে মেয়েটার হাজবেন্ড এরকম অসুস্থ, মেয়েটা এরকম পাগলামি করতেছে। তো মেয়েটার এই কথা হতে হতে 7-8 দিন পর মেয়েটার বাবার সাথে ওই লোকটার দেখা হয়। তো লোকটারও আসলে চলে যাওয়ার সময় হয়ে গেছিল, উনি আসলে ঢাকা নয়, ঢাকার বাইরে ছিলেন। তো তখন লোকটা আসলে তাকে নিজের থেকে ডেকে বলে, ওই ধার্মিক লোকটা মেয়েটার বাবাকে ডেকে বলে যে কিছু যদি মনে না করেন আমি একটু কিছু কথা বলতে চাই, আমার কাছে কিছু বিষয় একটু সন্দেহ মনে হয়েছে। তো মেয়েটার বাবা আসলে মানে ও উনিও কিছু আজ করতে পারছিলেন, কিন্তু আসলে ওভাবে ধরা যায় না। দেখো দুজন মানুষ অসুস্থ, ঠিক আছে, আমরা তো তাকে ট্রিটমেন্ট করাবো। তো তারা এসে তাদেরকে ট্রিটমেন্ট করানো শুরু করে, এবং ডক্টর যেটা বলতে থাকে যে খুব শর্ট টাইমের মাঝে ছেলেটার লিভারে প্রবলেম শুরু হয়ে গেছে, কিডনিতে প্রবলেম শুরু হয়ে গেছে, হার্টের সমস্যা শুরু হয়ে গেছে, মানে এট এ টাইম এতগুলো প্রবলেম কিভাবে। এবং মেটারও মেটার এতগুলো হয় নাই, মেটার অল্প বিস্তর, কিন্তু মেটারও অনেকগুলো প্রবলেম শুরু হয়েছে। তো ঠিক আছে, মেটার বাবা বলল আচ্ছা আপনি বলেন কি সমস্যা, কি হয়েছে। তখন হুজুরটা মানে ওই লোকটা বলেন যে দেখেন আমার কাছে মনে হচ্ছে আপনার মেয়ে এবং মেয়ের জামাইকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং সেটা তাদের ইচ্ছাতেই করা হয়েছে। আমি আপনাদের ওই মেয়েটার বাসায় একটু যেতে চাই, যদি আপনি কিছু মনে না করেন। তো এই কথা শুনে তো মেয়ের বাবার মা রীতিমতো অনেক ভয় পেয়ে যায়, বলছে অবশ্যই আপনি আসেন আমার সাথে। তখনই সাথে সাথে তাকে নিয়ে যায় ওই বাসায়, এবং ওই বাসায় দরজা খোলা মাত্র লোকটা ঢুকতে চায় না। লোকটা বলতেছে যে আমি এই বাসায় ঢুকতে পারবো না, কারণ এই বাসায় এমন কিছু একটা আছে যেটা আসলে কাউকে বাঁচতে দিবে না, বিশেষ করে ছেলে মেয়ে দুজনকে একদমই না। এবং সেটা খুব মানে খুব আর অল্প সময় আছে আপনার মেয়ের এবং আপনার মেয়ের জামাইয়ের হাতে, যদি তাদেরকে সেফ করতে চান তাহলে আপনি আগে আসেন, আমরা চেষ্টা করি অন্যভাবে। তো তারা সাথে সাথে বের হয়, পরিবারের অন্য যারা আছে ছেলের পরিবারের মানুষদেরকে জানানো হয় যে এই এই সমস্যা আমরা শুনছি, আপনারা একটু আসেন, মেডিকেলি তো আসলে ওদের ট্রিটমেন্ট চলতেছে, আমরা একটু এভাবে একটু দেখি। তো তারাদের মাঝে ছেলের ভাই আসে আর এদিকে মেয়ের বাবা। তখন ওই ধার্মিক লোকটা বলে যে আমি একটু আমার এলাকার হুজুরের সাথে কথা বলতে চাই, উনি আবার ভালো বলতে পারবে এই বিষয়গুলো। তো ওনাদেরকে ফোন দেন, ওনাদের মাঝে আসলে কি কনভার্সেশন হয় এটা তারা জানে না। তো 2-3 দিন কি 1.5 দিনের মতো সময় লাগে ওই হুজুরকে আসলে আনতে হয়। ওই হুজুর আসে মানে ওই ধার্মিক লোকের গ্রামের বাড়ি থেকে ওনাকে আনানো হয়। আসার পর ওই হুজুর এসে এবং ওই ধার্মিক লোক তারা দুজন মিলে ওই ফ্ল্যাটে যায়। এইখানে আরেক ঘটনা ঘটে, ওনারা দুজন যখন ফ্ল্যাটের সামনে, তখন অলরেডি মেয়েটা এবং ছেলেটা একদম উন্মাদের মতো শুরু করে দেয় যে এরা কেন বাসায় আসছে, এরা কে, এরা কেউ আমার বাসায় ঢুকতে পারবে না, এদেরকে বের করে দাও, প্রথমে তো এ ধরনের কথা। এরপর খুব অশ্রাব্য ভাষায় কথা বলে, যেটা দুই ফ্যামিলির মানুষজনই খুব অবাক হয়ে যায় যে ওরা কোন ভাষায় কথা বলতেছে না পারতে। তখন ওই ধার্মিক লোকটা এবং হুজুর দুজনই বলে যে এদেরকে একটু বাঁধেন, কষ্ট করে এদেরকে বাঁধেন, আমার আরো কিছু লোক লাগবে। আরো কিছু লোক বলতে তোমার হাফেজ দিয়ে যারা পড়তেছে এমন হুজুর লাগবে, বা হচ্ছে হাফেজ আছে এমন হুজুর লাগবে। তো ঠিক আছে, মসজিদে বলা হয়, জানানো হয়। তো মসজিদ থেকে 2-3 জনকে পাঠানো হয়, যারা এর মাঝে একজন হাফেজ দিয়ে কমপ্লিট করা আর হচ্ছে দুজন পড়ছিল, মানে একদম বাচ্চা না কিন্তু একটু বড় সরই পাঠানো হয়। এরপর শুরু হয় প্রসিডিওর। ফাইনালি যেটা দেখা গেল, ওই ঘরের রান্নাঘর, বাথরুম, তারপর হচ্ছে বেডরুম, বারান্দা, জানালার পাশে একদম ছোট ছোট, মানে বড় না, আমরা যে হুডো ডল বলে না এটাকে মনে হয়, রাইট, এই টাইপের, মানে একটু বড় হয় ওগুলো, ওরকম না, মানে কি বলবো, তোমার একটা করের সমান, মানে দূর থেকে তুমি যেন নজরে না পড়ে কারো সহজে, এরকম কিন্তু পুতুল ডল, ওকে, যেটা কিনা আটা দিয়ে করা হয়েছিল। একটা আটা দিয়ে করা, একটা তোমার হচ্ছে মাটি দিয়ে করা ছিল, একটা কাপড় দিয়ে করা ছিল, আর একটা ছিল পাট, আছে না, পাট দিয়ে করা, এইরকম। এবং চারটার মাঝে একটাতে হচ্ছে ওদের ইউজ করা জামা কাপড় পরানো, মানে ওই কাপড় কেটে ওদেরকে ওটাকে পরানো হয়েছে। একটাতে হচ্ছে ওদের ব্লাড মিক্স করা, একটাতে ছিল হচ্ছে নখ গেঁথে দেয়া। নখটা কোথায় কোথায় গাঁথা হয়েছে, নখ হচ্ছে কিডনি সাইড, হার্টের সাইড, দেন হচ্ছে ব্রেনের সাইড, এগুলোতে গাঁথা ছিল, মানে বোঝা যাচ্ছে যে ওইটা হচ্ছে বেসিক্যালি ওই ছেলেটার জন্য করা হয়েছে। আর হচ্ছে চুল, মেটার চুল দিয়ে যে ডলটা বাঁধা ছিল, মানে একদম পুরো ডলটা পেঁচানো ছিল, ওই পাটের ডলটা, ওইটা এমন ভাবে পেঁচানো হয়েছে যে মেয়েটা সারাদিন বলতো সারা শরীর ব্যথা, সারা শরীর নাকি ওর ব্যথা থাকতো। এগুলো দেখার পর তাড়াতাড়ি ওনারা এগুলো সব নিয়ে কালেক্ট করে অ্যান্ড ওদের বিছানা, বিশেষ করে হচ্ছে বিছানার বালিশগুলো একদম পুরো ফেরে ফেলে। সে ওইখানে দেখে একটু ব্লাড নিয়ে তো ওই ডলগুলাতে করা হয়েছে, আর বাকি ব্লাড মানে পুরো বালিশের ভেতরটা মনে হচ্ছে যেন ব্লাড, এমন অবস্থা। বিছানাতেও কিছু টুকরা টুকরা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড আরবি লিখা, মানে উল্টা দিক থেকে লিখা কাগজ পায়, আরো অনেক কিছু। পুরো বাসাটা রীতিমতো হচ্ছে যা তা করে ফেলছে, সবকিছু কালেক্ট করে নিয়ে উনি ওদের ড্রয়িং রুমে এসে বসে এক একটা করে পড়তে থাকে। মানে না পড়লে তো আসলে উনি বুঝতে পারতেছে না যে আসলে কি করা হয়েছে, কতদিন মানে কি এমন কি আসে কি বিষয়। উনি পড়ে রীতিমতো মাথায় হাত দিয়ে বলে, আপনার মেয়ের জামাইয়ের হাতে আর বেশি সময় নেই, যদি আল্লাহ হায়াতে রেখে থাকে আমরা চেষ্টা করব, বাকিটা উপরওয়ালা জানে। কারণ এখানে তেরো পূর্ণিমার কথা বলা হয়েছে এবং বেসিক্যালি যেটা হয়েছে এখানে, ওরা নাকি স্বেচ্ছায় নিজেদেরকে বিসর্জন দিচ্ছে, মানে যাদের থ্রুতে ওরা কাজটা করছে তারা ওদের মানে ওদেরকে না জানায় ওদেরকে বলির পাঠা বানায় দিচ্ছে, মানে নিজেদেরকে বলি করে দেওয়া আর কি, এরকম কিছু একটা। এবং ছেলেটাকে কোন একটা তোমার মানে মেয়ে অশরীরীর কাছে বলি দিবে এমন, এবং মেয়েটা ওই তেরো পূর্ণিমা পর্যন্ত ওয়েট করতেছিল ছেলেটার জন্য। সো তেরো পূর্ণিমা যেদিন শেষ হয়ে যাবে সেদিনই ছেলেটা মারা যেত, এবং মেয়েটাকে সম্ভবত কোন একটা ছেলে অশরীরী বা এরকম কিছুর কাছে আসলে বলি দেওয়া হবে, যার কারণে ওইটা আরেকটু সময় লাগবে, প্রসিডিওরটা আরেকটু সময় লাগবে। তো তারা অ্যাকচুয়ালি এরপরে যেটা করে, তারা তাদের প্রসিডিওরে আগায় এবং যথাসাধ্য তাদের চেষ্টা তারা চালায় যায়। ফাইনালি গিয়ে তারা রিমুভ করতে, মানে ওই জিনিসগুলো তো তারা আসলে উঠায় ফেলে, উঠায় পুড়ায় দেয়। এরপরে হচ্ছে পানি পড়া বলো, তেল পড়া, আরো অনেকগুলো প্রসিডিওর মধ্যে দিয়ে ছেলে মেয়ে উভয়কে যেতে হয়, কিন্তু সহজে হয় না। কারণ হচ্ছে গিয়ে কি, আমি যখন জানি যে আমার একটা রোগ হয়েছে, ঠিক আছে, আমি এটা থেকে প্রতিকার চাই, কিন্তু ওদের মাঝে ওরা অনেকটা বেশি ডিপ হয়ে যাওয়াতে ওরা এটাকে কাউকে সহ্য করতে পারতেছিল না, কাউকে দেখতে পারতেছিল না। কিন্তু যখন জিনিসগুলো পুরায় দেওয়া হয়, এরপর আস্তে 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 ওরা থিত হয়, ওরা নিজেদেরকে আয়নাতে চিনতে পারতেছিল না, যেটা কে, এটা আমি হতে পারি না, আমি কেন কাজে যাব না, আমি কেন বাসায় হচ্ছে এইভাবে থাকবো, আমার তো এটা হইতে হওয়ার কথা না, আমার বাসায় তো নোংরা কেন, বাসা ক্লিনও করতো না, মানে এইগুলো দেখে ও মানে ওদের মাথায় আটকায় গেছে। আরো তিন মাস আগে ওরা বলতেছে না আজকে এই ডেট কেন হবে, মানে তখন চলতেছিল হচ্ছে তোমার মার্চ কি এপ্রিল, বাট ওরা আটকায় আছে ডিসেম্বরে, আগের বছরে ডিসেম্বরে আটকায় আছে, মানে এইরকম অবস্থা, ওরা ভুলেই গেছে সবকিছু, মাঝখানে দুই তিন মাস কি হচ্ছে সব ভুলে গেছে, এরকম সিচুয়েশন ছিল। তো আস্তে 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 রিকভার হতে ওদের অলমোস্ট ছয় থেকে সাত মাস সময় লেগে যায়। এরপর মেয়েটা আসলে জানায় যে হ্যাঁ দেখেন এই পেজ, এরকম পেজ, এই নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছিল, কিন্তু ওই পেজ বলো ওই মানে ওই পেজটা মনে হয় পাইছিল কিনা ওরা আমি ঠিক জানি না, তবে নাম্বারটা তারা ব্লক করে দিয়েছিল, কারণ তাদের কাজ হয়ে গেছিল, টাকাটা পেয়ে গেছে, আর তারা বুঝতে পারছে যে এখানে আসলে মানে তাদের এই বিষয়টা ধরা খেয়ে যাবে তারা। এ কারণ হচ্ছে যখন তারা কোনো ফ্যামিলিকে টার্গেট করে, তারা অলওয়েজ একটা লোক ওই এলাকাতে সেট করে রাখে যারা ওই ফ্যামিলিটাকে ফলো করবে। সো ওই লোকের থ্রুতে অ্যাকচুয়ালি তারা জেনে গেছিল যে না এদের বিষয়গুলো আসলে সামনে চলে আসছে, এই কারণে তারা নাম্বারটা চেঞ্জ করেছে। আর ওরা যেহেতু কোনো লোকেশন জানতো না, সো এদেরকে ট্রেস করাটা আসলে পসিবল হয় নাই। তাদের ফ্যামিলির কথা হচ্ছে ভাই আমি কাউকে ট্রেস করতে চাই না, আমার মানুষগুলো যে ভালো আছে এটাই অনেক কিছু। তো ফাইনালি ছেলেটা অ্যাকচুয়ালি এই কথাগুলো শেয়ার করে যে আমরা আসলে অনেক পেজ দেখে না জেনে না বুঝে ওরা যেভাবে বলে আমরা আসলে সেভাবেই অনেক কাজ করে ফেলে নিজেদের জীবনে শান্তি আনার জন্য, নিজেদের জীবনে ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার জন্য, আর অনেক কিছুর জন্য। মানে বলে না যে আসলে ধর্মের দোহাই দিয়ে আসলে কাজ করা বা ধর্মের নাম নিয়ে কাজ করা, অনেক কিছু ওরা করে ফেলে, বাট কিছু করার আগে দয়া করে একটু ডিটেলসটা জেনে নেবেন যে যে প্রসিডিওর মাধ্যমে তারা যেতে চাচ্ছে তাদের কাছ থেকেও জানবেন, নিজের বুদ্ধি খাটাবেন, নিজের বিবেক খাটাবেন, দরকার হলো অন্য অন্য যারা রয়েছে এই লাইনে যারা স্কলার তাদের শরণাপন্ন হবেন, তারপরে সেই বিষয়টা নিয়ে আপনি কাজ করবেন। ছেলেটা যেটা বলে যে আমার আসলে ভুল হয়ে গেছিল, আমিও কোনো ডিটেলসে যাইনি, আমার ওয়াইফও কোনো ডিটেলস চেক করেনি, এবং এ কারণে আসলে আমাদের জীবনে এত বড় অন্ধকারটা নেমে আসে। আর ওরা যখন সুস্থ হয় এরপরে দেখা যায় যে মেয়েটা কনসিভ করে। তো বেসিক্যালি ওই মানে ধার্মিক যে লোকটা ছিলেন উনি বলছিলেন যে এটা আসলে ওরা স্টপ করাই দিছিল, কোনোভাবে যেন মেয়েটা কনসিভ না করে, কোনোভাবে যেন মেয়েটার কোনো বাচ্চা না হয়। কারণ ওকে যার কাছে বলি দেওয়া হবে সে এমন একজন মেয়ে চাচ্ছিল যে বিবাহিত কিন্তু তার কোনো বাচ্চা থাকবে না। এটা ছিল আমার আজকের গল্প।
অলরাইট, প্রথম একটা স্টোরি আমরা শুনছিলাম আর যে পুতুলের কাছ থেকে। আমরা পুতুলের কাছে আবারও যাব, বাট তার আগে ফেসবুকে অনেকে রয়েছেন, যেমনটা মাহফুজ বলছেন তিনি শুনছেন আমাদেরকে এবং ভালো লাগছে ভূত স্টুডিও, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে রাজীব হাসান আর পঙ্কজ দেবনাথ বলছেন বেশ ভালো লাগছে, এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে রহমান সোহেল রানা আছেন আমাদের সাথে, সুহাসিনী জয়েন করেছেন আমাদের সাথে এই মুহূর্তে, পাখি জয়েন করেছেন, অবুজমন শহীদুল্লাহ বলছেন তার কাছে বেশ ভালো লাগছে আজকের এপিসোডটা, থ্যাংক ইউ সো মাচ। সো যদি নেক্সট এপিসোডে আপনিও আসতে চান খুবই সহজ, RBS তারপর মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 2669 নাম্বার। যদি আপনি নেক্সট এপিসোডে ভূত স্টুডিওতে আসতে চান খুবই সহজ একটা প্রসেস, RBS তারপর আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার প্রফেশন পাঠিয়ে দিবেন 2669 নাম্বারে। তো মোটামুটি বৃহস্পতিবার রাত কিন্তু জমে গেছে এবং আগামীকাল একটা ছুটির দিন, সো একটু লেট করে ঘুমালেও খুব একটা ক্ষতি নাই আই গেস, রাইট? সো পুতুলের আরো একটা ঘটনা, ছোট একটা ঘটনা আমরা শুনবো, তারপর পুতুলকে আমরা বিদায় দিয়ে দ্বিতীয় অতিথির কাছে যাবো। সো এক এক করে বেশ কিছু লোমহর্ষক ঘটনা কিন্তু আজকে আপনার জন্য ওয়েট করছে, থাকুন জাগরণ ফেমের সঙ্গে। পুতুল এখন কোন ঘটনাটা শুনছি আমরা?
এটা আমার হচ্ছে ভার্সিটির একজন ফ্রেন্ড, তার ঘটনা। সে বর্তমানে হচ্ছে সায়েন্সের টিচার, একটা কলেজে আছে। সে 6-7 মাস আগে বিয়ে হয়েছে। তো ও যে নতুন বাসাটাতে ওঠে এটা অ্যাকচুয়ালি 8-তলা একটা বাড়ি এবং রুফটপ, হয় না যে রুফটপে হয়তো তোমার দুইটা ফ্ল্যাট করা আছে বা একটা ফ্ল্যাট করা আছে, সেখানে থাকে, বাকিটা পুরোটাই ছাদা, মানে ছাদ থাকে, চিলে কোঠা না, ওটা একদম প্রপার ফ্ল্যাট, বাট মানে পুরো ফ্লোরটা কমপ্লিট করা হয় নাই, ছাদটা খুব সুন্দরভাবে করা হয়েছে, তার উপর আবার জল ছাদ দেয়া, যাতে করে যেটা হয় যে রুফটপে যারা থাকে গরমের প্রবলেম থাকে সেটা যেন না হয়। ওর বেসিক্যালি এনভায়রনমেন্টটা পছন্দ হয়েছিল, সো এই কারণে ওই বাসাটা নিয়ে ওর ওয়াইফ হাউস ওয়াইফ। কিছু ঘটনা থাকে না যে আমাদের লাইফে ঘটে যায়, যেহেতু ও সায়েন্সের টিচার, তো ও কিছু ঘটনা মানে আবার মানেও না, বিশ্বাস করে আবার করেও না। তো এই বাসাটাতে উঠেছে খুব বেশি দিন হয়নি, নতুন বাসা, মানে নতুন বিল্ডিং ওইটা। তো উঠার পর থেকে অনেকে না বলতো, মানে কয়েক মাস ধর একটা ফ্ল্যাটে তুমি উঠেছ, পাশের মানুষজন যারা রয়েছে, প্রতিবেশী যারা আছে, এলাকাতে যারা রয়েছে, একদিনে তো আর বন্ধুত্ব হয় না, তাই না? কথা বলি আমরা, ধীরে ধীরে পরিচয় হয়, ঠিক আছে। তো দেখা যেত যে এলাকার যে কয়েকজনের সাথে পরিচয় হয়েছে, একদিন একজন নাকি এরকম হাসতে হাসতে বলতেছিল, ভাই আপনি যে বাড়িতে উঠছেন আপনি জানেন এই বাড়ির ঘটনা কি? বলতেছে কি ঘটনা থাকবে, আমি কি কোনো পুরাতন বাড়িতে উঠছি নাকি? বলতেছে না না, পুরাতন বাড়ির ঘটনা বলতেছি না, এই বাড়ির তো হচ্ছে যখন এই বাড়ি তোমার যে পাইলিং এর কাজ বলে না, পাইলিং এর কাজ করার সময় নাকি কোন একজন শ্রমিক বলতে খুব ইয়াং ছিল, ছেলেটা 20-21 বছর বয়স, ওনাকে সুইসাইড করে ওখানে ওই সাইডটাতে, বাড়ির সাইডটাতে। তো এটা নিয়ে বেশ কিছুদিন কাজ বন্ধ থাকে, এরপর আবার কাজ শুরু হয়, বাড়িটা কমপ্লিট হয়। তো ওর কথা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, হইতেই পারে, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় হতেই পারে, তো কি হয়েছে? বলে না ভাই, অনেকে অনেক কিছু দেখে, অনেকে অনেক কিছু বলে, আপনাদের বাড়িতে নাকি পড়ি আছে। তো আবার হেসে বলতেছে যে যদি কেউ সুইসাইডই করে থাকে তাহলে তো হচ্ছে ভাই জিন থাকবে বা ভূত থাকবে, পড়ি আসলো কোত্থেকে? এইগুলো হাসি ঠাট্টা তামাশা করে উড়ায় দেয়। তো ওর ওয়াইফের সাথে একদিন দুইদিন না এগুলো শেয়ার করতো না খুব একটা বেশি, যদি ওর ওয়াইফ ভয় পেত, ওর ওয়াইফ ওর সাথে শেয়ার করে, যেহেতু সে হাউস ওয়াইফ ছিল, দেখা যেত মানে বাড়িতে অন্যান্য ফ্ল্যাটে যারা রয়েছেন তাদের সাথে ও একটু কথা বলতো, ওরাও আসতো, ছাদে যারা আসতো হাঁটতে বা ঘুরতে তখন ওদের সাথেও কথা বলতো। তো তখন এরকম তোমার 4-তলায় থাকে একটা মেয়ে, ক্লাস 10-এ পড়তো, ও বলতেছে যে ভাবি জানেন আমাদের এই বাড়ি নিয়ে না অনেক কথা হয়, অনেকে বলে, এবং আমি আমার ছোট ভাই কিন্তু কিছু জিনিস ফেস করছে, আপনি খেয়াল করে দেখেন। তো বলতেছে যে কি এমন, মানে ওর ওয়াইফ বলছে যে কি 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 বলো তো কি হয়েছে। তো ও বলে যে এই বাড়িতে না পড়ি থাকে। তো ওর ওয়াইফও হেসে দেয়, পড়ি থাকে মানে? বলে হ্যাঁ, আমার আব্বু দেখছে, আমরা দেখি নাই, কিন্তু কিছু বিষয় হয়, যেমন মা যখন রান্না করে তো তখন দেখা যায় যে রান্নাঘরে ধরো তুমি কিছু একটা কাটাকাটি করতেছো, একটা জায়গায় তুমি রাখছো, তুমি জাস্ট ঘুরে অন্য জায়গায় গেছো, এসে দেখলে যে ওটা ওই জায়গা নেই, অন্য জায়গায় চলে গেছে। আবার অনেক সময় দেখা যায় যে প্লেন সিঁড়ি দিয়ে তুমি হাঁটতেছো, তুমি জানো সামনে কিছু নেই, প্লেন সিঁড়ি তুমি নামতেছো বা উঠতেছো, হুট করে মনে হলো কিছু একটা তোমাকে ধাক্কা দিল, পড়ে গেলা। এরপর ছোট ভাইরা যখন বল নিয়ে খেলতো, বলটা একটু দূরে ছুড়লেই আবার ওখান থেকে ওটা ব্যাক আসতো, এমন না যে কোনো ওয়ালের সাথে সেটা বাড়ি খাচ্ছে, মানে বুঝাই যাচ্ছে লিটারালি যে ওই পাশে কেউ ছিল, সে ওটা জাস্ট তোমাকে ব্যাক দিচ্ছে। এরকম টুকিটাকি ঘটনা তাই নাকি, এগুলো কি পরীরা করে? হ্যাঁ, পরি দেখতে কেমন জানি না, আব্বু খালি আম্মুকে একদিন বলতেছিল আমরা ভয় পাবো দেখে, আর আমাদের সামনে আর বলেনি, আচ্ছা গেল। এই কথাটাই আমার ফ্রেন্ডের ওয়াইফ ওর সাথে শেয়ার করে যে জানো এরকম এরকম ঘটনা, তো তখন হচ্ছে দোকানে যেগুলো শুনে, মানে সরি রাস্তায় যেগুলো শুনে এসেছিল ওই ঘটনাগুলো ওর সাথে শেয়ার করে। যদিও বা ওর ওয়াইফ খেয়াল করে নাই প্রথম প্রথম, ওনার সাথে প্রথম দিন থেকেই ঘটনাগুলো ঘটতেছিল। যখন আমরা বাসা চেঞ্জ করে দেখা যায় যে বড় বড় তোমার ই থাকে না, কার্টুন বলে তো এগুলোকে, কার্টুন এক্স্যাক্টলি, সো ওই কার্টুনগুলো তো হচ্ছে জিনিসপত্র নিয়ে তারপর সুইচ করা হয়, সো চেয়ারের উপর রাখা ছিল ওটা পড়ে গেছে, ও ভাবছে বাতাসে পড়ে গেছে, আচ্ছা কিন্তু ভারী, মানে ওইটার ভেতর অনেক কিছু ছিল যে ওটা বাতাসে পড়ার মতো না, ওকে ফাইন মেনে নিতে পড়ে যেতেই পারে একটা জিনিস, এলোমেলো ঘর। আবার দেখা যাচ্ছে যে ও মাত্র হচ্ছে পানির কলটা ছাড়লো, পানি পড়তেছে, ও অন্যদিকে তাকাচ্ছে কল বন্ধ, ও এসে আবারও ছাড়তেছে, এই ছোট ছোট বিষয়গুলো কখনোই নোটিস করে নাই। আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, সেটা হচ্ছে ও রান্না করছিল, ও জাস্ট চুলার উপরে রেখে ও মনে হয় টিভি দেখতেছিল বা কিছু একটা, মানে হয় না এরকম টিভি দেখতে আমরা ভুলে গেছি যে চুলার উপরে কিছু বসায় রাখছি, ও দৌড় দিয়ে এসে দেখে যে চুলাটা অফ, মানে ও আসলে হাসতেছে আবার চিন্তাও করতেছে যে না তাহলে তো ভালোই ভাই, আমার তরকারিটা পুরা থেকে আসলে বাঁচায় দিল। এরকম ছোট ছোট ঘটনা ঘটতে ঘটতে একটা দিন আমার ফ্রেন্ড, তখন বাজে রাত তোমার আনুমানিক দুইটা, ও স্পষ্ট শুনতেছে নুপুরের শব্দ, একদম ক্লিয়ার শুনতেছে, হতেই পারে ভাই হাই রাইজ বিল্ডিং এ আপনি আছেন, পাশেটাও হাই রাইজ একটা বিল্ডিং, তো ওইখানে হচ্ছে কেউ না কেউ হয়তো বা রাতের বেলা প্র্যাকটিস করছেন নাচের, হতে পারে, তো ওইটা মাথায় রেখে আর কিছু করে না। কিন্তু তারপর ও যেন ঘুম আসতেছে না, কেন যেন ঘুম আসতেছিল, তো উঠতে উঠে ওর ওয়াইফকে আর ডাকে নাই, ওই তো পানি খেলো, খাওয়ার রুমে গেল, খাওয়ার রুমের জানালা দিয়ে তোমার ছাদটা দেখা যায়, তো জাস্ট পর্দাটা সরাইছে, মানে ও লাইট অন করে নাই কিন্তু ওর রুমে, পর্দাটা সরানোর পর পর ও জাস্ট মানে অবাক হয়ে তাকায় আছে যে এত সুন্দর একটা মেয়ে নাচতেছে, এবং ওই দিনও পূর্ণিমা ছিল, মানে আমার আছে দুটো গল্পের সাথে পূর্ণিমা রিলেটেড, তো পূর্ণিমার আলোতেও দেখতেছে কিন্তু যে একটা মেয়ে, মানে ওয়ান কাইন্ড অফ, আমরা সিন্ড্রেলা দেখেছি না কার্টুন, ও যখন হচ্ছে ড্রেসটা চেঞ্জ হয় খুব লাইট ক্রিয়েট হয় কিন্তু চারপাশে, হ্যাঁ ঠিক সেম ওর কাছে মনে হচ্ছে যে একটা মেয়ে নাচতেছে এবং চারপাশে হচ্ছে আলো ছড়াচ্ছে, ও যেভাবে যেভাবে ঘুরতেছে আলো ছড়াচ্ছে, অ্যান্ড মেয়েটা ওর দিকে তাকায় হাসতেছে আর নাচতেছে। কিছু সময় এই ঘোরটা কাটতে ওর কিছু সময় লাগছে, এরপর যখন ওর ঘোর কাটে ও জাস্ট মানে আল্লাহর নাম মুখে নিয়ে যত সূরা কেরাত আছে সব পড়তে থাকে, মানে আই এসে যে ওর বিছানায় শয়, ওই যে ভয়, ওই ভয় থেকে যে ওর জ্বর, টানা চার থেকে পাঁচ দিন ওর প্রচন্ড পরিমাণে জ্বর ছিল। এরপর যখন ও সুস্থ হয় ও কিন্তু ওর ওয়াইফকে কিছু বলে নাই, এবং ওই চার পাঁচ দিন কিন্তু রাতের বেলায় নুপুরের শব্দ শুনত। ও সুস্থ হওয়ার পর ও মসজিদে যায়, মসজিদে হুজুরকে বলে, হুজুর এরকম এরকম বিষয়, হুজুর বলে ভাই এগুলো কিছু না, তুমি একটা কাজ করো, তুমি শরীরটা বন্ধ করে তিন কুল পরে, দুরুদ শরীফ পরে, আয়াতুল কুরসি পরে তুমি শরীরে ফু দিয়ে শরীরটা বন্ধ করে তারপর ঘুমায়ো, তুমি তুমি এবং তোমার ওয়াইফ দুজনে কিছু হবে না, এগুলো কিছু না। তো এরকম প্র্যাকটিস করতে থাকে, এরকম করে করে তোমার দু মাস পর একদিন স্বপ্নে দেখে সেম ঘটনাটা যে ও পানি খাইছে, পানি খেয়ে হচ্ছে এরকম জানালার পাশে দাঁড়ায় মেয়েটা নাচতেছে, কিন্তু এবার যেটা হয় মেয়েটা নাচ থামিয়ে ওর কাছে আসে জানালার ওই পারে, কিন্তু থাই গ্লাস ছিল, থাই গ্লাসের ওই পার থেকে মেয়েটা বলে খুব বাঁচা বেঁচে গেলা, বাস এতটুকু। এরপর আসলে ও আর ওই বাসা থাকে না, ওই বাসাটা ছেড়ে দেয়।
Alright, এবং এটাই ছিল হচ্ছে পুতুলের আজকের সেকেন্ড স্টোরি, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ, আমরা পুতুলকে বিদায় দিচ্ছি এবং একই সঙ্গে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এবং বিরতির ওপারে যখন ফিরছি তখন সেকেন্ড গেস্টকে নিয়ে আমরা ফিরব, তার কাছ থেকে আরো বেশ কিছু ঘটনা আছেন আমাদের সাথে এই মুহূর্তে। মোহাম্মদ রুবেল যেটা বলছেন সেটা হচ্ছে গায়ে হলুদের একটা দাওয়াত ছিল এবং সেখান থেকে এসে এই মুহূর্তে তাড়াতাড়ি করে রেডিওটা টিউন করে ফেললাম, থ্যাংক ইউ সো মাচ। নাতাশা জয়েন করেছেন এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে। আচ্ছা পজিটিভ ম্যান, থ্যাংক ইউ সো মাচ, এবং আমি অনেকগুলো আচ্ছা অনেকগুলো গ্রুপে শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ। এবং সবসময় যেটা বলি যে এই ছোট্ট সাপোর্টটা কিন্তু আমি সবার কাছ থেকে চাই যারা এই মুহূর্তে ভূত স্টুডিও দেখছেন এই মুহূর্তে, রাইট? সো আপনি বিভিন্ন জায়গায় হয়তো বা আপনি যখন শেয়ার করবেন সেখান থেকে আরো নতুন দুটা বন্ধু কিন্তু আমাদের সঙ্গে খুব সহজেই যুক্ত হতে পারবে, রাইট? কিংবা এই মুহূর্তে কারো টাইমটা খুবই বোরিং একটা টাইম যাচ্ছে, খুব বোরিং একটা টাইম কাটছে, সেই মানুষটার জন্য কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার, নতুন একটা প্রোগ্রাম। এমন অনেক বন্ধু আমরা প্রতি পর্বেই পাই যেখানে নতুন নতুন কিছু বন্ধুকে আমরা পেয়ে থাকি। সো থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছেন। বাকি টেক্সটগুলো আমরা পড়ছি, তার আগে পুতুলকে বিদায় দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ পুতুল। এবং পুতুল শুশ্র আমাদেরকে দেশের বাইরের কিছু ঘটনা শোনায়। হোপফুলি আবারও নেক্সট যদি কখনো ভূত স্টুডিওতে আবারও যদি খুব দ্রুত বসে যাওয়া হয় সেক্ষেত্রে সেই ঘটনাগুলো আমরা শুনবো। থ্যাংক ইউ সো মাচ। সো পুতুলকে বিদায় জানাচ্ছি, বাট আপনাকে যেটা বলবো যে আপনাকে বিদায় জানাচ্ছি না, কারণ আরো বেশ কিছু বন্ধু, আরো বেশ কিছু ঘটনা, সবকিছু মিলিয়ে একটা বিউটিফুল একটা জার্নি কাটবে আপনার সঙ্গে। আমার চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটাকে চিপস না বিস্কিট খেয়ে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন জাগো এফএম 94.4 এর।
হ্যালো গাইস, দিস ইজ রাসেল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora aloo shake. Spicy seasoning e twisted o prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাসেল ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips, bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No, bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips, bro.
Bashai kora aloo shake. Spicy seasoning e twisted o prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
স্বাগত আপনাকে আরো একটিবার। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। এবং বৃহস্পতিবার আসলে এভাবেই আমরা খুব বেশি এক্সাইটেড থাকি, কারণ পার্সোনালি মানে আমি ব্যক্তিগতভাবে আসলে এই মানে ভূতুরে ব্যাপার স্যাপারগুলো বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো মানে এইগুলো শুনতে এবং জানতে আমার বেশ ভালো লাগে। এবং সবাই যখন একসঙ্গে বসে অনেকগুলো মানুষ, যেমন স্টুডিওতে এই মুহূর্তে আমি বা আমাদের টেকনিক্যাল অ্যান্ড ডিজিটালের নির্ঝরতা, মানে আমরা দুজন বসে যখন এক্সপেরিয়েন্স করি, এইটার একটা অন্যরকম তৃপ্তি বা একটা অন্যরকম মজা। পাশাপাশি যে নতুন এক্সপেরিয়েন্সটা যোগ হয় যে আমাদের অসংখ্য বন্ধু কিন্তু শুনেন প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে, কয়েক লক্ষ মানুষ কিন্তু আমাদেরকে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম প্রবাস থেকে প্রচুর মানুষ আমাদেরকে শুনেন। সো এই মানুষগুলো থেকে কিছু মানুষ, তিনজন বা চারজন, সেই মানুষগুলোকে আমরা পাই যাদের সাথে ভূত স্টুডিওতে বসে এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করা হয়। এটা একটা অন্যরকম অনুভূতি। এই অনুভূতির অনুভূতিটা কেমন, এটা আসলে আমি ব্যক্তিগতভাবে আসলে মুখে বলে প্রকাশ করার মতো না। সো বৃহস্পতিবার, দ্যাটস ওয়াই আমাদের কাছে এটা অন্যরকম আনন্দের একটা দিন। এবং সেই আনন্দের জায়গা থেকে আজকেও ভীষণ রকম ভালো লাগছে। অনেকেই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ফেসবুকে এবং টেক্সট প্যানেলে, যদি আমি বলতে চাই যারা যারা রয়েছেন। জুনায়দ আছেন আমাদের সাথে, আছেন আমাদের সাথে এই মুহূর্তে স্নিগ্ধা, এবং স্নিগ্ধা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, আচ্ছা খুলনা থেকে তিনি আমাদেরকে শুনছেন, বাহ চমৎকার। এবং অ্যাপে তিনি আমাদেরকে শুনেন এবং টেক্সট করছেন, ভেরি নাইস, ভেরি নাইস। সো আছেন আমাদের সাথে এই মুহূর্তে ঝিনুক, ঝিনুক জয়েন করেছেন আমাদের সাথে এই মুহূর্তে মালিবাগ থেকে, থ্যাংক ইউ সো মাচ। তাহমিনা জয়েন করেছেন আমাদের সাথে এই মুহূর্তে ইস্ট রাজাবাজার থেকে, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে কনক, বলছেন আমাদের বাসাতে এই মুহূর্তে অনেক গেস্ট এবং সবাই মিলে একসাথে ভূত স্টুডিও শুনছি, বাহ চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। চলছে ভূত স্টুডিও, ব্রট টু ইউ বাই প্রাণ পটারা। যারা প্রাণ পটারা ট্রাই করেন নাই, একটাবার ট্রাই করবেন, খেতে খুবই ইয়াম্মি। এবং এই যে গল্প শুনতে 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 ছোটখাটো স্ন্যাক্সগুলো কিন্তু বেশ সাপোর্ট দেয়। লাইক ধরেন এই যে গল্প শুনতে শুনতে আমরা যেটা করি সেটা হচ্ছে পপকর্ন খাই, বাট পপকর্ন খেতে খেতে আমরা বোর হয়ে গেছি, সো একটু ডিফারেন্ট কিছু ভাল লাগে। সো সেই জায়গা থেকে ডেফিনেটলি ইউ শুড ট্রাই প্রাণ পটাটা। সো সেকেন্ড যিনি গেস্ট তার সাথে আমরা এই মুহূর্তে ইন্ট্রোডিউস করব আপনাকে, এবং একই সঙ্গে তিনি এই যে স্টুডিওতে ক্যামেরায় দেখতে পাচ্ছেন অলরেডি তাকে, যে একজন নারী হিসেবে কিন্তু তিনি চলে এসেছেন ভূত স্টুডিওতে তার গল্পগুলো বলতে। অনেক সময় আমাদের অনেক মেইল ফ্রেন্ড থাকে, মানে আমি আসলে মানে নারী পুরুষ আলাদা জিনিসটা করতে চাই না, তবুও বলতে হয় যে আমার বাসা তো আসলে ভাই ধানমন্ডি, আমি কেমনে আসবো। বাট এই মানুষের মুখ থেকে শুনি তিনি কোথেকে এসেছেন। আসসালামু আলাইকুম, বোন নাম কি আপনার?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আমার নাম মোহাম্মদ সাফিয়া আক্তার।
সাফিয়া আক্তার, একটু জোরে কথা বলবো,
সাফিয়া আক্তার।
সাফিয়া আপু, ঠিক আছে, সাফিয়া আপু কোত্থেকে এসেছেন?
আমি আসছি ঢাকা উত্তরখান থেকে।
উত্তরখান থেকে, ওকে। সো এইটাই বলতে চাচ্ছিলাম যে যারা আসলে অনেক সময় আমরা বিভিন্ন এক্সকিউজ শো করি, ঠিক আছে, উইথ ডিউ রেসপেক্ট, আপনি একটা যে কোনো কাজে ব্যস্ত হয়ে যেতেই পারেন বা আপনার অনেক সময় ব্যস্ততা থাকতেই পারে, বাট আপনার যখন একটা ডেডিকেশন থাকবে, একটা প্রোগ্রামের প্রতি রেসপন্সিবিলিটিস থাকবে, আপনি দীর্ঘদিন যাবত শুনছেন অনুষ্ঠানটা, তো সেই জায়গা থেকে আপনি কি একটা দিন এখানে আসতে পারেন? অফকোর্স আপনি আসতে পারেন, দুইয়ের অধিক যদি আপনার ঘটনা থাকে সেক্ষেত্রে আপনি আসবেন, বসবেন, ঘটনাগুলো বলবেন। সো সাফিয়া আপু, আপনার প্রথম যে এই ঘটনাটা, এটা কোথাকার ঘটনা?
এটা আর কি গাজীপুর
কালিয়াকড়।
হ্যাঁ, এটা আমার নিজের সাথেই ঘটা, আমি তখন প্রেগনেন্ট ছিলাম।
আচ্ছা, আমরা ঘটনাটা একদম শুরু থেকে শুনবো।
আচ্ছা, শুরু থেকে মানে আমি যখন প্রেগনেন্ট হই তখন মানে আমি ভালোই ছিলাম, যখন আর কি আমার বাচ্চা গর্ভ অবস্থায়, আর গর্ভ অবস্থা যখন 7 মাস চলে তখন আমি যে বাসায় ভাড়া থাকি ওই বাসায় একসাথেই মানে অনেকগুলো বাচ্চা আছে, প্রায় 8-10 বছর বয়সের, তো ওরা আমাকে ভাবি বলতো এবং আমার সাথে খুব মজা করতো, আমি ওদের নিয়ে সময় কাটাতাম। আমার হাজবেন্ড জব করতো, উনি 3 শিফটে জব করতো, তো ও বাচ্চারা একদিন আর কি বিকালে ই করতেছে, খেলা করতেছে, আমি আসলে তখন জানতাম না যে ওরা মন্দির থেকে ওই জিনিসগুলা নিয়ে আসছে, মানে ছোট ছোট মাটির কলসের মতো যে ওগুলি, তো আমি দেখা বলতেছি যে এগুলি কোথা থেকে, এগুলি তো খুব সুন্দর, কোথা থেকে নিয়ে আসছো? তো একটা মেয়ে বলতেছে ভাবি তোমার পছন্দ হয়েছে? আমি হ্যাঁ অনেক পছন্দ হয়েছে। তো বলতেছে ভাবি একটা নিয়ে যাও, তো আমাকে দিল, আমি সুন্দর দেখে নিয়ে এসে ঘরে রাখলাম। তো আমি কই এই জিনিসটাতে কি করব, আমি আবার আগে মানে আমার নানি দাদি ওনারা আর কি চাউলের থেকে ভাত রান্না করার জন্য যে চাউল নিত ওই চাউল থেকে আর কি মুডের চাউল তুলত, তো আমি ওখান থেকে মানে মুডের চাউলটা তুললে ওই কলসিতে রাখতাম, প্রায় 2-4 দিন পরে পরেই দেখতাম কলসি অটোমেটিক ভরা যেত, তো কলসিতে যখন চাউল রাখতাম তখন ভালোই চলছে, মানে ভালোই আছি। তখন যখন আমার গর্ভ অবস্থায় 7 মাস মানে ওভারটেক করতে যাবে তখন একদিন আর কি সন্ধ্যাবেলা প্রচুর বৃষ্টি হয়, মানে এত বৃষ্টি মানে আমি দরজা খুলতে পারতাছি না, দরজা খোলা ছাড়াও মানে বাউসার পানি এসে আমার ঘরের ভিতরে প্রায় অনেকটুক পানি জমা হয়ে গেছে, তো আমি তো প্রেগনেন্ট অবস্থায় মানে প্রস্রাবের চাপ দিছে, তো বাইরেও বের হইতে পারতাছি না, তো ওই অবস্থা আমার হাজবেন্ড বলতেছে যে ঘরে তো আর কিছু নাই তাহলে তুমি ওই মাটির কলসটাতে ই করো, তো আমি ওই মাটির কলসটাতে প্রস্রাব করলাম, কইরা টইরা পরে রাত্রে শুইলাম, শোয়ার পরে সকালবেলা উঠা দেখি মানে আমার নিচের পেট থেকে একেবারে পায়ের টাকনু পর্যন্ত মানে চামড়া উঠা গেছে আর প্রচুর চুলকানি, চুলকাইতে চুলকাইতে মানে একদম রক্ত বের হয়ে যেত, তো আমার হাজবেন্ড তো অনেক ডাক্তারের কাছে নিয়ে গেছে, এখন গর্ভ অবস্থায় তো ডাক্তার তো আমাকে ওষুধপাতি দেয় না, শুধু মলম দেয়, মলম দিলে মানে আরো জিনিসটা ঘায়ের মতো হয়ে যাইতাছে, তো এইভাবেই আমি প্রায় আমার বাচ্চা জন্ম নেওয়ার আগ পর্যন্ত এরকমই যন্ত্রণা ভোগ করতে থাকি, তো এর ভিতরে মানে এই অবস্থাতেই আমি আর কি প্রায় সময় যে বাসায় ভাড়া থাকতাম ওই বাসাতে আমি একটা সাপ দেখতাম, সাপটা বেশি বড়ও না আবার একদম একটা ছোট না, মনে হয় আমার হাতের এক হাত পর্যন্ত এরকম হবে, তো সাপটা আমি দেখতাম, কিন্তু সাপটা দেখে অন্যান্য সময় যেমন আমি সাপ দেখলে ভয় পাইতাম তখন আর কি আমি সাপটা দেখলে ভয় পাইতাম না, মানে আমি যদি রান্নাঘরে যাইতাম সাপটা দেখতে পারতাম, টিউবওয়েল পার গেলে সাপটা দেখতে পারতাম, তারপর ওয়াশরুমে গেলেও আমি ওই সাপটাকে দেখতে পারতাম, প্রায় রাত্রে 10টা 11টা 12টা মানে আমি একা একাই ওয়াশরুমে যাইতাম, তো আমার ওয়াশরুমের পিছনেই ছিল ওই হিন্দুদের মন্দিরটা, তো আমি যে ওয়াশরুমে যাই ওই সাপটা দেখি, আইসা প্রথমত আমি আমার হাজবেন্ড রে বলি, কারণ আমার হাজবেন্ড আমাকে বিয়ে করার আগে মানে আমার বিয়ে হওয়ার আগ থেকে ওই বাসায় ভাড়া থাকতো, কিন্তু উনি কখনো কোনো দিন ওই সাপটা দেখেনি, কিন্তু আমি দেখতাম। আমিও কিন্তু কখনো দেখি নাই, মানে ওই যে কলসে প্রস্রাব করার পরের দিন থেকে মানে আমি এই জিনিসটা দেখি। তো সাপটা কিন্তু আমার কোনো ক্ষতি করতো না, কিন্তু প্রায় সময় আর কি ও আমারে দেখতো, বা এমন সময় গেছে মানে আমি ওর উপরে পাড়া দিয়ে আমি ওয়াশরুমে উঠতাম, কিন্তু ও আমাকে কোনোদিন কামড়াইতে আসেনি। তারপরে এরকম করে চলতেছে, পরে আমার হাজবেন্ডরে বলার পরে আমার হাজবেন্ড হাসাহাসি করতেছে, মানে আমার সাথে যে ও এতদিন যাবত এই বাসায় ভাড়া আছে কিন্তু কখনো কোনোদিন দেখে নাই, কিন্তু আমি দেখি, মানে মস্কারা করতেছে আমার সাথে। ও আমার সাথে মস্কারা করার মনে হয় পরের দিনই ও আইসা আমার আবার বলতাছে, এ সত্য কথাই তো, আমি তো আজকে ওই সাপটা দেখছি। আমি কোন সাপটা? কয় যে তুমি যে বলছিলা ওই সাপটা আমি আজকে দেখছি। আমি কই কে এখন আলা বিশ্বাস করো কেন, এটা তো আমি তোমাকে প্রতিদিনই বলি, তুমি আমার সাথে মজা করো। পরে এরকম করতে 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 একদিন বাড়িউলির সাথে গল্প করলাম, বাড়িউলিও আমার এই নিয়ে মস্কারা করে। পরে আরেকদিন বাড়িউলিরও মানে সাপটা দৌড় দেয়, মানে তারা করে। পরের দিন থেকে বাড়িগুলিও বলে যে সত্যি আমাদের বাড়িতে সাপ আছে, আগে কখনো দেখিনি, এখন দেখতেছি। তো এরকম ভাবে চলতেছে, কিন্তু কারো কোনো ক্ষতি করে না, কিন্তু আমাকে নিয়ে যে ঠাট্টা বিদ্রুপ করে ওরে আর কি তারা করে, মানে সাপটা ভয় দেখায় কিন্তু আমাকে কিছু করে না। তো তখনও কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার সাথে অন্য কোনো কিছু আছে। তো এইভাবে চলতেছে চলতেছে যখন আমি আর কি প্রায় মানে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় পর্যন্ত এইভাবে চলছে। তো আমার বাচ্চা যখন ডেলিভারি হবে এটা 2009 সালের ঘটনা। তো আমার বাচ্চা যখন ডেলিভারি হবে তখন মানে সোমবার দুপুরে আমি রান্না করছি কইরা, কিন্তু আমার হাজবেন্ডকে নিয়ে একসাথে খাইতে বসছি। এখানে আবার একটা কথা বলি, আমরা দুজন লাভ ম্যারেজ করি, ঠিক আছে, যার কারণে মানে আমাদের দোনো পরিবার থেকেই মানে আমরা অবহেলিত, মানে আমার শ্বশুর বাড়ির থেকেও মানে আমি অবহেলিত, আমার বাবার বাড়ির থেকেও আমি অবহেলিত, মানে কারো কাছে কোনো সাহায্য সহযোগিতা কোনো জিনিসই আমি পাইতাম না, শুধু আমি আর আমার হাজবেন্ড আর উপরাল্লা, এই দুজনেই উপরাল্লা আমাদেরকে মানে দেখত। তো ওই যখন আমার এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার ব্যথা ওঠে তখন বারটা ছিল সোমবার, ওই সোমবার থেকে আমার ব্যথা ওঠে। দুপুরে আমি খাইতে বসছি, আমার হাজবেন্ড খাচ্ছে কিন্তু আমি খেতে পারছি না, মানে আমার খুব ব্যথা করতেছে। ওই অবস্থায় পর আমার হাজবেন্ডের আমি বললাম যে দেখো আমার এরকম সমস্যা হইতাছে। পরে উনি আবার আমার বাড়িওলিটা অনেক ভালো ছিল, আমার বাড়িওলি খালুটাও অনেক ভালো, খালাটাও অনেক ভালো, ওনার তিনটা ছেলে, তিনোটা ছেলেই অনেক ভালো, মানে আমাকে সেই আদর করত, ভালোবাসত। তো ওই খালা শোনার পরে সাথে সাথে উনি যে দাইনি মহিলা নিয়ে আসে। পরে প্রথম দিন দুজন ছিল, মানে সোমবার দিন দুজন আমার সাথে ছিল, কিন্তু ওই দুপুর থেকে সারা রাত চলে যায় কিন্তু আমার ব্যথা তো কমে না, মানে এটার কোনো ইয়েই নেই। তো এরকম অবস্থা দেখা পরে বাড়িওলি বাড়িওয়ালা পরে দাইনি মহিলারা মানে আশেপাশে গ্রামের যত মানুষ আছে সবাই বলতেছে যে তোমরা একটা ডাক্তার নিয়ে আসা, একটা স্যালাইন লাগাও। তো আমার হাজবেন্ড ওইভাবে দৌড়াইতেছে, স্যালাইন নিয়ে আসলো, নিয়ে আসার পরে ফার্মেসির থেকে একটা লোক এসে আমার স্যালাইনটা লাগাই দিয়া, উনি খালি ঘর থেকে বের হওয়া মাত্রই স্যালাইনের এক ফুটা পানিও তো আমার শরীরে ঢুকে নাই, আর উল্টা আমার শরীরের রক্ত দিয়ে স্যালাইনের পানি একদম একেবারে লাল টসটসা হয়ে গেছে। ওরকম দেখে আবার সবাই চিল্লাচিল্লি করতেছে, তখন আমার হাজবেন্ড আবার গেছে ওইখানে। ওইখানে যাওয়ার পরে ওই লোকটা এসে কি করলো, আমার এক হাত থেকে পরে আবার আরেক হাতে লাগাই দিল, আবার আরেকটা স্যালাইন লাগাইলো, লাগাইয়া কোনো ভাবে ওটা কোনো ই হচ্ছে না। তখন আবার ওই লোকটা ঘর থেকে বের হয়ে যায়, আবার সাথে সাথে এই স্যালাইনের পানি লাল টসটসা হয়ে যায়। এরকম করতে করতে পরে বাড়িওয়ালা মানে বলতেছে যে আলামিন এভাবে হবে না, মানে আমার হাজবেন্ডের নাম হচ্ছে রবিউল ইসলাম আলামিন, ওর ডাক নাম সবাই আলামিন ডাকে কিন্তু আইডি কার্ডে ওর নাম হচ্ছে রবিউল ইসলাম। তো বাড়িওয়ালা বলতেছে যে আলামিন এভাবে হবে না, তো ই করতে হবে, বউরে নিয়ে হাসপাতাল যাইতে হবে। তো এদিক দিয়ে আমার এরকম অবস্থা দেখা, মানে আমাদের ওই যে জায়গায় আমি ভাড়া থাকতাম ওটা ছিল সখীপুর, চান্দুরা সখীপুর। তো ওই জায়গার আশেপাশের যত গ্রামের মহিলারা আছে সবাই একসাথে, মানে যে যার মতে মতে ই বলতেছে, মানে দুইজন দাইনি মহিলা মানে ফেল করছে, তারপরে আরো দাইনি মহিলা, মোট সাতজন দাইনি মহিলা আসছে আমার এই একটা বাচ্চা ডেলিভারির জন্য। আর আমাকে হাসপাতাল নেওয়ার জন্য যখন মানে আর কি এই ভ্যান গাড়ি নিয়ে আসছে, বাড়িওয়ালার ছেলে আর আমার হাজবেন্ড দুইজন যাইয়া ভ্যান গাড়ি নিয়ে আসছে, ওই সময় মানে পাঁচ নাম্বার, ছয় নাম্বার আর সাত নাম্বার দাইনি মহিলাটাকে মানে আমাদের বাড়িওয়ালি যাইয়া নিয়ে আসছে। তো ওনার সাথে ওনার নিজের আপন বোন, উনি ছিল তুলারাশি। ও মাঝে এর ভিতরে মনে করেন সোমবার রাত্রের এই ঘটনা, সোমবার রাত না মঙ্গলবারের ঘটনা এটা, মঙ্গলবার ওভারটেক করার পরে যখন বুধবারে ভ্যান নিয়ে আসে, ভ্যান নিয়ে আসলে তখন আর কি ওই তুলারাশির মহিলার উপরে ভর করে, ভর করে মানে আমার যা যা কাহিনী ছিল সবকিছু ওই তুলারাশির মহিলার উপরে ভর করে ওই মহিলার দ্বারা সব বলছি, যে ওই যে আমি যে বাচ্চাগুলি যে মাটির কলসের মতো ওইটা নিয়ে যে খেলা করছে ওইটার ওদের মন্দিরে পূজা হয়, ওই পূজা করার পরে কি করে ওরা নাকি ওই মাটির হাড়িগুলো নতুন হাড়ি পানিতে মানে করে দেয়, ফেলাইয়া দেয়। ওই পানিতে ফেলানোর পরে ওই যে যে মানুষগুলি পুরানো হয় হিন্দু মানুষ, তো ওরা নাকি ওই ওইটা মানে ওদের মৃত্যুর পরে ওদের রুহু নাকি ই হয় না, ওরা নাকি আর কি দুনিয়ার বুকে ঘুরা বেড়ায়, ওই তখন ওরা ওই মাটির কলসে রুই বা পানি খায়। তো ওই তুলারাশির মহিলাই আমাকে প্রশ্ন করছে যে তুই যে গ্লাস দিয়া পানি খাবি ওই গ্লাসে আমি এখন প্রস্রাব করব, তুই কি ওই গ্লাস দিয়া পানি খাইতে পারবি? তা আমি বললাম যে না। কয় তাহলে তুই কেন আমার খাবারের গ্লাসে পানি প্রস্রাব করছিস? তখন আমি তো বলতেছি যে আমি তো ওটার জানি না, ওটা কোনখান থেকে নিয়ে আসছে সেটাও আমি জানি না, প্লাস এটা দিয়া যে আপনারা এই কাজটা করেন সেটাও আমি জানি না, তো আমি তো ভুলবশত এটা কইরা ফেলাইছি। তো ওদের যে আবার ই আছে ওই যে যারা নাকি ওই পূজা টুজা করে ওনাদের পুরোহিত, তো উনি আবার বলতেছে যে ওনার পুরোহিতের কথা, ওনার পুরোহিত আবার আমাদের পাশের বাসায় আর কি ওইটা আবার হিন্দু বাড়ি ছিল, তো ওনাকে আবার খবর পাঠাইছে আমার বাড়িওয়ালা বাড়িওয়ালি, খবর পাঠানোর পরে উনি আসছে, উনি এসে আবার ওনার সাথে কথা বলছে, কথা বলার পরে উনি আমার তরফ থেকে মানে ওনার কাছে ক্ষমা চাইল, তারপরে অনেক কিছু বলল, বলার পরে তো উনি বলতেছে যে না এরকম অপরাধ করছে যার কোনো ক্ষমা নেই, আমি একেও সাথে নিয়ে যাব, একেও শেষ করব, এর বাচ্চাকেও আমি শেষ করব। তখন ওই মহিলাটা বলতেছে যে না এটা তো করা যাবে না, ও তো ওর দোষ স্বীকার করতেছে যে ও তো বুঝতে পারেনি, তারপরে অনেক ই করার পরে পরে ওনারে মানে মানাইতে পারছে ওই পুরোহিতে, মানানোর পরে উনি বলল কি যে আচ্ছা যা মানে ক্ষণিকের জন্য আমি ওকে মুক্তি দিলাম, তবে এমনি এমনি ওরে আমি মুক্তি দিব না, এই করতে হবে, এই আমার যে জিনিসে ওই ই করছে প্রস্রাব করছে ওরকম একের ইনটেক একটা কলস, পরে মোমবাতি আগরবাতি এগুলি নিয়ে আসতে হবে, এবং এই একশো একটা বাতাসা কিনা মানে একশো একটা ল্যাংটা পোলা পান রে মানে এক বছর দেড় বছর এরকম ল্যাংটা পোলা পানকে একশো একটা বাতাসা দিতে হবে। তো ওইটা শোনার পরে আমার হাজবেন্ড সাথে সাথে চলে গেল, কিন্তু ওই সময় একটা জিনিস কি মানে আমি যে এত অসুস্থ বা আমি যে এত ইয়ের ভিতরে ছিলাম, কিন্তু তখন আর কি আমার পরিবার থেকে আমার এই কোনো সাপোর্ট করেনি, আমার বাবা আমার বাবাকে আমার বাড়িওয়ালা ফোন দেয়, ফোন দেওয়ার পরে আমার বাবা ডাইরেক্ট বলে যে ওনার কাছে টাকা পয়সা নাই, তো আমার বাড়িওয়ালা বলতেছে যে আপনার কাছে টাকা পয়সা নাই আপনি রাস্তায় ভিক্ষা করতে করতে আসেন, তখন উনি বলে যে না ওই আমার বাবা আর কি আমার আমার কথা শোনার পরে মানে আমার ই করে না। আর এর ভিতরে কথা হলো যে আমরা তিন ভাই তিন বোন, তিন ভাই তিন বোনের ভিতরে আমার তিন ভাইও ভালো কথা বলতে পারে আর আমি একা বোনদের ভিতরে আমি একা কথা বলতে পারি, আর আমার দুই বোন প্রতিবন্ধী মানে তারা কথা বলতে পারে না বোবা, তা আমাকে কিন্তু তারা অনেক আদর করত ভালোবাসত। তো এর ভিতর আমি একা একা বিয়ে করছি, তার জন্য হয়তো ওনারা আমার প্রতি রাগ বা অভিমান, এজন্য হয়তো ওনারা মানে আর কি যতই রাগ অভিমান থাক আমি যে পর্যায়ে ছিলাম এটা একবারে এক কথায় বলতে গেলাম মৃত্যুর দোয়ার থেকে ফিরে আসছি। মানে
তারপর
ওরকম রাগারাগি, আমার হাজবেন্ডের হাতে টাকা পয়সা ছিল না, পরে এরকম সোমবার থেকে এরকম আমি অসুস্থ হই। অসুস্থ হওয়ার পরে আমার বাচ্চা ডেলিভারি হয় বৃহস্পতিবার ঠিক দুপুর ১২টায়। তো বৃহস্পতিবারে আমার হাজবেন্ড যায় ওই মোমবাতি আগরবাতি আইনা ওই মন্দিরের পুরোহিতের হাতে দিল, উনি মন্দিরে নিয়ে গেল। আবার এদিক দিয়ে আমার হাজবেন্ড আর বাড়িওয়ালার ছেলে ওরা আবার মানে ল্যাংটা পোলাপান, তো এক দেড় বছরের পোলাপান মানে জোগাড় করতে অনেক কষ্ট হয়ে যায়। তো বাড়িওয়ালার ছেলেটা সাথে নিয়ে যাওয়ার পরে মানে ১০১টা ছেলের যখন বাতাসা হাতে দেওয়া হইল, তারপরে অটোমেটিকই মানে দাইনি মহিলা খাটের উপরে বসে আছে, ওরে কিন্তু ধৈরা রাখছে, ও কিন্তু আমার কাছেও আসতে পারতেছে না। আর ওরে কিন্তু অনবরত ওই কালি যেটা বলে উনি কিন্তু ওরে মানে আমার কাছে আসতে চাইলে ওরে শুধু আশ্রাচ্ছে, একবার খাটের থেকে মাটিতে ফেলাইতেছে আবার আঙ্গায় খাটে ফেলাইতেছে, মানে কি অবস্থা করতেছে, উনি আর আমার কাছেই আসতে পারতেছে না। যখন ওই যে ১০১টা বাতাসা দেওয়া হইল পূরণ হইল, তখন অটোমেটিকই আমার বাচ্চা একা একাই দুনিয়াতে আসলো। আসার সাথে সাথে মনে করেন পরে দাইনি মহিলারা ধরলো, ই করলো কইরা, পরে ইটি করার পরে পরে আমার হাজবেন্ড অটোমেটিকই দরজা খুইলা গেল বাতাসে। খোলার পরে আমার হাজবেন্ড এসে আমারে এবং আমার বাচ্চারে ধইরা অনেক কান্নাকাটি করলো। করার পরেও ভাইয়া আমারে কিন্তু ওরা কোনো ক্ষান্ত দেয়নি, মানে এইভাবেই আছে। মানে আমার যখনই মানে ওদের অত্যাচার শুরু হয়ে যায় আমার শরীরের উপরে, তখন আর কি মানে আমার সেন্স থাকে, আমি সব দেখতে পারতাছি বুঝতেছি, কিন্তু আমার করার মতন কোনো ক্ষমতা থাকে না এবং কাউকে বোঝানোর মতন কোনো ভাষা থাকে না। যখন আমার বাচ্চার এরকম অবস্থায় চলতেছে, যখন আর কি আমার বাচ্চার ২০ দিন ২৫ দিন বয়স, ওই দিন মানে আমি দুপুরে সকালে রান্না করছি, রান্না করার পরে আমার হাজবেন্ডের সাথে কি নিয়ে জানি টুকটাক কথা কাটাকাটি হয়, ওই অবস্থাতেই আবার আমার উপরে ভর করে। আমি ওই ২০-২৫ দিনের বাচ্চা আমার হাজবেন্ডের কাছে রাইখা মানে আমি একা একা চলে গেছিলাম, মানে ওরাই আমারে নিয়ে গেছিল। মানে যাওয়ার ভিতরে আমি শুধু জানি যে গাজীপুরে আমার নানার বাড়ি আছে জয়দেবপুরে, তো ওইখানে নাকি আমি আমার নানার বাড়িতে চলে গেছিলাম। চলে যাওয়ার পরে যেদিনই আমি গেছি, যাওয়ার পরে ওই দিন থেকেই বলে ওই জায়গায় যাই আমি সেন্সলেশন হয়ে থাকি, মানে আমার কোনো জ্ঞান বোধ কিছুই ছিল না। ৩ দিন এক চান্সে না ছিল আমার খাওয়া দাওয়া, না ছিল প্রস্রাব পায়খানা, শুধু আমি যাইয়া খালি শুধু বলছি যে ওর বাবার সাথে রাগারাগি করছি, মানে আমার হাজবেন্ডের সাথে রাগারাগি করছি, এতটুকুই শুধু আমার সেন্সে ছিল। ৩ দিন অনবরত আমি মানে শোয়া অবস্থায়, মানে আমার কোনো সেন্সই ছিল না। তো এদিক দিয়ে আমার মামা মামি আমার খালারা তারপর ও না, পরে এরকম অসুস্থ হওয়ার পরে মানে আমার বাচ্চা ডেলিভারি হওয়ার ৩ দিন পরে ওর বাবা একদম ই হয়ে যাইতেছে, মানে আমাকেও সামলাইতে পারতেছে না আমার বাচ্চাকেও সামলাইতে পারতেছে না। আবার এমন হয়েছে যে আমি আমার বাচ্চারে একা আমার কাছে দিয়া গেলে মানে আমি নিজেই আমার নিজের বাচ্চারে গলা টিপা মাইরা ফেলাইতে চাই। তো আমার সাথে অনবরত একজন থাকা লাগে, কারণ যেহেতু আমার হাজবেন্ড জব করে ওর সবসময় বাসায় থাকা সম্ভব হয় না, ও যখন বাসায় থাকে তখন তো আমার কাছেই থাকে, আর যখন বাসায় না থাকে তখন একজন না একজন আমার পাশে রাইখা যাইতে হয়, নাইলে আমি বাচ্চারে গলা টিপা মাইরা ফেলাইতে চাই। দেখা গেছে এমন আছে ওর উপরে উঠতে চাই মানে পাড়া দিতে চাই, ওরকম ভাবে চলতেছে। যখন নাকি আর সমাধা হইতেছে না তখন আমার হাজবেন্ড আমাকে নিয়ে আমার নানার বাড়িতে চলে যায়। আমার বাচ্চার যখন ৩ দিন বয়স তখন আমার নানার বাড়িতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরেও ওইখানে যাইও নাকি মানে আমি আমার বাচ্চারে দেখতে পারতাম না। তো আমার নানি আমার মামি আমার একটা খালা আছে, আমার মা খালারা দু বোন আমার একটা খালাই, তো ওনারা ৩জন আমার বাচ্চার দেখাশোনা করত। প্রায় ২০-২৫ দিনের মতো আমি আমার নানার বাড়িতে ছিলাম, আমি আমার মতো আমার বাচ্চা আমার বাচ্চার মতন, কিন্তু আমার বাচ্চা যদি আমার মামিরা বকাবকি করত বকাবকির ঠেলায় হয়তো আমার কোলে দিত, কোলে দিয়া খাড়া হইয়া থাকলে মানে আমি মানে আমার বুকের দুধ খাওয়াইতে চাইতাম না, তা আমার মামা মামি খালা নানি ওরা জোর করে যদি একটু খাওয়াইতো, মানে আমি এরকম ব্যবহার করতাম মানে আমি বাচ্চা দেখতেই পারতাম না। তো এরকম দেখে আমার খালা আবার আমার নানার বাড়ির ওই জায়গায় একটা কবিরাজ আছে ওনার কাছে নিয়ে গেল আমাকে এবং আমার হাজবেন্ডকে, দুজনকেই নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে উনি মানে চিকিৎসা করলো, চিকিৎসা করার পরে উনি মানে কি বললো, যে জিনিস তোমার উপরে নজর দিছে এটা আমি হয়তো সীমিত সময়ের জন্য আমি এটা আটকায় রাখতে পারবো, কিন্তু এটা সবসময় মানে আটকায় রাখা আমার পক্ষে সম্ভব না। পরে উনিও অনেক যুদ্ধ করলো কইরা মানে আমার কবিরাজি করলো, করার পরে বড় এক দেড় মাস আর কি আমি ভালো ছিলাম। ভালো বলতে কি আমারে উনি একটা আমরা আবার কি তাবিজ কবজ আর কি আমার সাথে থাকে না, ওইটা নষ্ট হইয়া যায়। তো উনি আমার কাজ পরা দেয়, ওই কাজ পরাও নষ্ট হইয়া যায়। তখন আর কি আমাকে তেল পরা দেয় যে ওইটা নাকে, তারপরে চোখে, কানে আর নাভিতে, এই তিন জায়গায় লাগাইতে হবে। তো আমার এক সময় দেখা যায় মনে থাকে, আর এক সময় দেখা যায় মনে থাকে না। যখন মনে না থাকে তখনই কিন্তু আমার উপরে ওরা ই করে, জুলুম করে। তো এইভাবে চলতে চলতে যখন আমার বাচ্চার এক মাস বয়স হয় তখন আর কি আমি কিন্তু আমার বাচ্চার তিন দিন বয়স আমার নানার বাড়িতে যাই, পরে ২০ দিন আমার নানার বাড়িতে থাকি। থাকার পরে আবার যখন এই জায়গায় এসে ৬ ৭ দিন পরে হঠাৎ ওর বাবার সাথে জানি কি নিয়ে জানি আমার সমস্যা হয়, সমস্যা হওয়ার পরে আমি আবার ওই তেল দিতে মনে নাই, আবার আমার মানে উল্টা ভাব মানে আমার নিয়ে একদম একের আমি একাই আমার এই ছোট বাচ্চা রেখে আমি আমার নানার বাড়িতে চলে যাই। চলে যাওয়ার পরে আমার নানার বাড়িতে যেদিন যাই যায় খালি বলছি যে আমি আমার আব্বুর সাথে রাগারাগি করে আসছি, শুধু এতটুকুই আমার নানি এবং আমার মামির সাথে কথা। এরপরে নাকি আমার তিন দিন চলে যায় আমি নিজেও বলতে পারি না। এই তিন দিন আমি শুধু অনবরত আমি ঘুমের ভিতরে ছিলাম, মানে আমার কোনো সেন্সই ছিল না। এর ভিতরে আমার ভাইয়ারা আসছে আমার দেখার জন্য, মানে আমার বাবা খুব খুশি, আমার বাবা নাকি আমার মামি আমার নানি আমার খালা সবাইকে বলতাছে ও যখন আসছে ভালোই হয়েছে, আর স্বামীর কাছে বা ওর বাচ্চার কাছে ওকে আর যাইতে দিও না, ওকে আটকায় রাখো, আমরা ওর স্বামীর সাথে সারাসারি করাই ফেলাবো আর ওরে আমরা নিয়ে আসবো। তো তিন দিন পরে যখন যেদিন আমার সেন্স ফিরে ওই দিন সকালবেলা উইসা দেখি আমি আমার নানার বাড়িতে। তো আমি আমার মামিরে বলতাছি যে মামি আমি এইখানে কে, পরে মামি হাসে আর আমাকে উত্তর দেয় যে এইখানে কে মানে তুমি তো আজকে তিন দিন যাবত এই জায়গায়, পরে আমি কি কন এই জায়গায় আমি তিন দিন যাবত, তাহলে আমার ছেলে কই, আমার ছেলের কয় তোমার ছেলে কই মানে তোমার ছেলে তো নিয়ে আসো নাই, তোমার ছেলে কেন আমরা তো জানি না। তো আমি বললাম যে তা আমার ছেলের খবর রাখেন নাই, তাহলে আমি তিন দিন এই জায়গায় এর ভিতরে কোনো খবরই আপনাদের কাছে আসে নাই। তো ওনারা বললো যে না জামাই তো কোনো ফোন টোন দেয় না। পরালা মামি আমারে কইতাছে কয় তোমার আব্বা এরকম এরকম বইলা গেছে, তোমার আর যাইতে দিতে না, তোমার তোমার স্বামীর সাথে সারাসারি করাইব। আমি কই এটা কোনোদিনই সম্ভব না, আমার একটু সমস্যা হয়েছে হয়তো আমার সেন্স ছিল না কিন্তু এখন তো আমার সেন্স আসছে। পরে মামির হাতে ধরলাম পায়ে ধরলাম দৈরা বললাম যে মামি আমি এখন আর থাকবো না, যদি আমার যদি সত্যি তিন দিন হইয়া থাকে তাহলে ওই জায়গায় সব মানুষই হয়তো মনে মনে ভাবতেছে আমি অন্য ছেলের সাথে পালাইয়া গেছি, কিন্তু আসলে কিন্তু আমি যে তিন দিন যাবো এই জায়গায় আমি কিন্তু নিজেও জানি না। পরে মামি আমার আব্বার কাছে ফোন দিল, দেওয়ার পর আমার আব্বা তো ডাইরেক্ট না করতেছে না, ও যদি চলে যায় ওর সাথে আর কোনো সম্পর্ক নাই। আমি বললাম আমার কোনো সম্পর্কের দরকার নেই, আমার বাচ্চা আছে আমার স্বামী আছে এই দুইটাই আমার থাকলে চলবে। পরে মামির কাছে টাকা নিলাম ভাড়ার টাকা নিয়া, ও এর ভিতরে আমি আবার ভয়ে ছিলাম যেহেতু আমি তিন দিন এই জায়গাটায় ছিলাম না আমার দুধের বাচ্চা রাইখা, তো আমার হাজবেন্ড এর পরিস্থিতি কি। তখন আমার মামিরে বললাম যে একটু ফোন দেন, ফোন দেওয়ার পরে আমার হাজবেন্ড তো বলতাছে আমার মামিরে আমি শিখাই দিছি যে ফোন দিয়ে ওদের জিজ্ঞাসা আমার চান। আমার মামি ফোন দিয়ে ওরে বলতেছে যে আলামিনি সাপিয়াকো সাপিয়ারে দাও, পর ও আবার কইতাছে সাপিয়াকো মানে সাপিয়া তো আজকে তিন দিন যাবত এই জায়গায় নাই, ও আবার বলতাছে যে সাপিয়া তো আপনার ওইখানে আছে। পরে আমার মামি বলতেছে যে না আমার এখানে তো আসেনি। পরে কিছুক্ষণ পরে আলা আমি কই না মিথ্যা কথা বলা যাবে না, পরে আমি আবার ফোন দিছি, ফোন দেওয়ার পরে ফোন ধরলো কে আমার শাশুড়ি, মানে আমার শাশুড়ির কণ্ঠ শুনে তো আমার শরীর একদম কাঁপতাছে যে এরাও তো মনে মনে ভাবতেছে যে আমি হয়তো অন্য ছেলের সাথে পালাইয়া গেছি, যেহেতু ওনার ছেলের সাথে আমার একা একা বিয়ে হয়েছে ওনারা আমার হয়তো খারাপ ভাবতেছে। তখন আমার মামি কিন্তু আমার বারবার বাধা দেয় যে না যেও না, আমি কই না জুনিয়া যদি উল্টা যায় ওরা যদি আমার মাইরাও ফেলায় তাও আমি আমার ছেলের মুখের দিকে তাকায় চলে যাম। পরে আমি ওইখান থেকে চলে আসি, চলে আসার পরে মানে আমার স্বামীর এখানে আসার পরে আইসা দেখি আমার বড় দেবর আর আমার শাশুড়ি আমার হাজবেন্ড নাকি তিন দিন আমার বাচ্চারে রাখছে, অনেক কষ্ট হয়েছে। উনি দুপুর 2টা বাজে অফিসে গেছে, রাত্রে 10টায় আসছে। এই 2টা থেকে রাত্রে 10টা পর্যন্ত আমার ওই জায়গার বাসার সব মহিলারা মানে আমার বাচ্চারে দেখাশোনা করছে এই তিন দিন যাবৎ। পরে যখন আমার হাজবেন্ড আর সহ্য করতে না পারতেছে তখন উনি নাকি ওনার মায়ের ফোন দেয়। ফোন দেওয়ার পরে বিস্তারিত সব ঘটনা বলে, বলার পরে আমার শাশুড়ি বা ওই জায়গার সবাই জানে যে আমি হয়তো কোনো ছেলের সাথে পালাইয়া গেছি, এটাই ভাবছে ওই জায়গার সবাই। পরে যখন আমি গেলাম, যাওয়ার পরে তো আমার সবাই অনেক অপমান অপদস্থ সবকিছু করতেছে, কিন্তু আমার শাশুড়ি কিন্তু বেঁচে নেই, আজকে থেকে প্রায় 3 বছর আগে মারা গেছে। আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো মানুষ ছিল। তা আমার শাশুড়ি সবাইকে বলছে যে থামেন আপনারা আমার বৌমাকে এইভাবে কথা বলবেন না, আমি আগে শুনি আমার বৌমার মুখে সবকিছু। পরে আমি আমার শাশুড়ির বললাম যে মা আমার শুধু সেন্স আছে এতটুকুই, আপনার ছেলের সাথে মানে সিএমের দুধ নাই ওইটা নিয়ে একটু টুকটাক ঝগড়া হয়েছে, ঝগড়ার ভিতরে ও খালি আমার বলছে কি তুই চলে যা, তোর জন্মের সময় তোর বাবা মা কেউ পাশে ছিল না, তুই ঢাকার মেয়ে হইয়া এখান থেকে মানে সখীপুর থেকে টঙ্গী স্টেশন রোড বেশি দূর না, এখান থেকে আমার বাবা মা বা ভাই বোন কেউ আমার খোঁজ খবর নেয়নি। তো এক কথায় দুই কথায় ওর সাথে রাগারাগি করতে করতে মানে আমার সেন্স অন্যরকম হয়ে যায়, আমি চলে যাই। সম্পূর্ণ ঘটনা যখন খুইলে আমার শাশুড়িরে বলছি, তখন আমার শাশুড়ি আমারে জড়াইয়া ধরে বলতাছে, মানে আমার হাজবেন্ডও তখন আমার সাথে খারাপ ব্যবহার করে, উনিও বিশ্বাস করে আমি অন্য ছেলের সাথে চলে গেছি। পরে যাই হোক, ওনারে দিয়ে আমি আমার মামির সাথে কথা বলাইলাম, আমার বাবার বাড়িতে কথা বলাইলাম, সবার সাথে কথা বলে উনি মানে শিওর হইল যে আমি অন্য কোথাও যাইনি, আমি আসলে এই অবস্থাতেই ছিলাম। পরে এরকম দেখে আমার শাশুড়ি আমার জড়ায় ধরে বাসার সবার সাথে আমার শাশুড়ি ঝগড়া করলো। ঝগড়া বলতে কি মানে কথার তকাতকি করলো যে না আমি আমার ছেলের বউরে আমার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করি, তো আমার ছেলের বউ যেটা বলতেছে ওইটাই সত্য, কারণ আমি কখনো বিশ্বাস করি না আমার ছেলের বউ তার দুধের বাচ্চা রেখা তার স্বামী রেখা সে অন্য কোনো ছেলের সাথে চলে যেতে পারে।
আচ্ছা, অবশেষে কি হলো?
পরে অবশেষে আমার শাশুড়ি আর আমার দেবর আমাকে ওই দিন রাতটা ছিলাম, পরের দিন রাত্রে আমাকে নিয়ে বাড়িতে চলে আসে, মানে কুড়িগ্রামে, আমার শ্বশুর বাড়ি কুড়িগ্রাম। তো কুড়িগ্রামে চলে আসার পরে মানে আমার স্বামীর সাথে আমার দূরত্ব অনেকটা, ওই জায়গায় যাওয়ার পরে পরে এক কথায় বলতে গেলে প্রায় আমার বাচ্চার যখন 10 মাস বয়স হয়, এই 10 মাস বয়স পর্যন্ত মানে আমি একদম প্যারালাইসিসের মতো, মানে আমার মাথা উপরের দিকে ছিল যে আমি নিচের দিকে তাকাইতে পারতাম না, মানে নিচের দিকে তাকাইলে মনে হয় যেমন হাতুড় বা কিছু দিয়ে আমার মাথা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম অবস্থায় হয়ে গেছে। তো এর ভিতরে আমার হাজবেন্ড আবার প্রায় বারবারই ফোন দিত, আমার খোঁজ খবর নিত, আমার শাশুড়ি সব বলতো। তো
কোন ধরনের কবিরাজ বা কাউকে দেখানো হয়েছিল?
হ্যাঁ, কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু তারা বলছে যে আমার যে জিনিসটা ধরছে এ নাকি আমার কখনো ছাড়বে না, মানে হয়তো যার পুক কইরা কিছুদিনের কিছুক্ষণের মতো বা মাস 6 মাস এরকম হয়তো কিছুক্ষণের মতো সাময়িক ভাবে আমার আটকায় ওদেরকে মানে আটকে রাখতে পারবে, কিন্তু আমার একটু ভুল ত্রুটি হইলে ওরা আবার আমার অ্যাটাক করে।
আচ্ছা, অবশেষে এখান থেকে মুক্তি পেলেন কিভাবে?
মুক্তি এখনো কিন্তু আমি পাই নাই পুরোপুরি,
আপনার সাথে রয়েছে
এখনো, আমার সাথে আছে, মানে একটু যদি ভুল ভ্রান্তি হয়ে যায় মানে হুটহাট আমি ভালো ভালোর ভিতরে আমার অ্যাটাক করে।
আপনি রুকাইয়া করিয়েছিলেন কখনো?
হ্যাঁ,
রুকাইয়া যেটাকে বলা হয় আর কি, আমরা বেশ কিছু এপিসোড আগে সোহেল আকুন্দি ভাইয়ের হচ্ছে ছেলে শুভ আকুন্দি, আমি জানি না শুভ এখনো পাওয়া গিয়েছে কিনা, সোহেল ভাইয়ের কাছ থেকে আমরা সে আপডেটটা জানতে হবে। তো সেইখানে যেরকম একটা যদি বলি যে হৃদয় স্পর্শী ঘটনা বা থাকে না যে কিছু কিছু ব্যাপার শুনলে একটু মন খারাপ হয়ে যায়, ওরকম একটা মন খারাপের একটা ঘটনা শুনছিলাম আমাদের দ্বিতীয় অতিথির কাছ থেকে। পরশ আছেন আমাদের সাথে এই মুহূর্তে,
সুমা বলছেন রেজিস্ট্রেশন করেছেন, তার কাছে চারটা ঘটনা আছে এবং পরে নিয়ে কিছু ঘটনা তার কাছেও আছে। ওকে, মোস্ট ওয়েলকাম। আছেন আমাদের সাথে এই মুহূর্তে অদিতি, থ্যাংক ইউ সো মাচ অদিতি। আছেন দেখতে পাচ্ছি আমাদেরকে মেহনাজ জয়েন করেছেন, আছেন আমাদের সাথে তুন্না জয়েন করেছেন আমাদের সাথে এই মুহূর্তে, পুষ্প অ্যান্ড সাবিহা বলছেন তিনি আছেন আমাদের সাথে, যেমনটা আছেন আমাদের সাথে ফরিদপুর থেকে আমাদেরকে মুন্নি, থ্যাংক ইউ সো মাচ। আছেন আমাদের সাথে এই মুহূর্তে অপ্রতিম দাস, নাইস নেম, এবং যেটা বলছেন এই মুহূর্তে চিটাগাং থেকে ঢাকায় আসছি এবং তোমাদেরকে শুনছি। নাইম ইসলাম আছেন আমাদের সাথে, হেমন্ত জয়েন করেছেন, তো অনেকগুলো বন্ধুকে কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি। নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং লিখে পাঠাবেন 2669 নাম্বারে। দ্বিতীয় কোন ঘটনাটা শুনছি আমরা সাবি আপু?
আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে এই আমার জব করাকালীন, মানে এটা 18 সালের ঘটনা।
চলুন শুনি
আমরা। আচ্ছা, 18 সালে আমি এই যে চিটাগাং রোডের পরে যে সিদ্দিরগঞ্জ এই জায়গায় একে ফ্যাশনে আমি জব করতাম, প্রায় 16 সাল থেকে 20 সাল পর্যন্ত আমি জব করি এখানে। তো 18 সালের ঘটনা হচ্ছে হলো আমি ওই একে ফ্যাশনে ফিনিশিং সেকশনের সিনিয়র কোয়ালিটি ছিলাম। তো আমার যে এরকম দুর্বলতা আছে, আমি মানে আর কি গার্মেন্টস লেভেল যেহেতু, আমি আর কি আমার যে আরো সাথে জুনিয়র সিনিয়র কোয়ালিটি ছিল সবাইকে আমি বলছিলাম যে আপু আমার তো এরকম একটা গোপন সমস্যা আছে। তো যেহেতু আমরা জব করি এই জায়গায়, দেখা গেছে আমরা সকাল 8টায় আসি, আবার ফিনিশিং এর ডিউটি কিন্তু কোনো টাইম নেই, ঢোকার টাইম আছে কিন্তু বের হওয়ার কোনো টাইম নেই। দেখা গেছে রাত্রে 10টায়ও বের হচ্ছি আমরা, 12টায়ও বের হচ্ছি, আবার 3টায়ও বের হচ্ছি, আবার এমনও দেখা গেছে ফজরের আজানের পর আমরা 5টায়ও বের হই মাঝে মাঝে। মানে যেহেতু আমাদের ডিউটির কোনো টাইম নেই, তো ওই ক্ষেত্রে দেখা গেছে অনেকে অনেক ধরনের খাবার নিয়ে আসে ফ্লোরে, আমরা আর কি ফলরে এতক্ষণ দাঁড়ায় থেকে ডিউটি করি, হালকা পাতলা কিছু আমরা সবাই মিলে একসাথে নাস্তা করি। তো ওই জায়গায় কিন্তু ভাজা, মহিলা মানুষ যেহেতু আমরা ভাজা পোড়াটাই বেশি পছন্দ করি। তো ওই জায়গায় ঢুকার পরে আমি সব মহিলার সাথে এই জিনিসটা শেয়ার করি যে তোমরা যত ধরনের ভাজা পোড়া আছে বা যত ধরনের খাবার আছে সব নিয়ে আইসো, কোনো অসুবিধা নাই, কিন্তু দয়া করে তোমরা শুধু একটা ভাজা পোড়া জিনিসটা ফলরে আইনো না, ওইটা আমার ক্ষতি হয়। তো ওরা সবাই জিজ্ঞাসা করছিল যে কি এটা, তখন আমি বলছি যে ভাই আমার চাউল ভাজাতে সমস্যা হয়, মানে এটার গন্ধটা আমি নিতে পারি না। তো আমার সিনিয়র একটা আপু আছে, মানে ওর সাথে আমার আর কি একটু মাল নেওয়া প্রবলেম হয়, যেমন একটা মাল রিজেক্ট হয়েছে ওই জিনিসটা আর কি আমি রিজেক্ট বক্সে রাখছি, ওইটা আবার আমাদের স্যার কি করে একটু স্যাম্পল চেক দিয়ে ওইটা আবার আমরা বলি রিজেক্ট, আবার আরেকটা চেক দিয়ে রিজেক্ট মাল আলাদাভাবে সারি আমরা। তো ওই আপু নাকি আমার স্টিকারটা না ফেলাইয়া দিয়া উনি আবার আমার এই রিজেক্টের মালটা চেক করে ওনার নাম্বার স্টিকার ভিতরে কেয়ার লেভেলের ভিতরে লাগাইছে, আর আমরা সবসময় মাল চেক দিয়ে স্টিকার লাগাই হচ্ছে কেয়ার লেভেলের পিছনে। তো ওই মালটা ডাইরেক্টলি মানে উনি রানিং এ দিছে, রানিং মালের সাথে দিছে, দেওয়ার পরে ওই মালটা আর কি কিসির হাতে যায় ধরা পড়ে। তো কিসির হাতে যেহেতু ধরা পড়ছে, ওনারা তো কেয়ার লেভেলের পিছনের দিকটা দেখছে, দেখা তো এখন আমার নাম্বার কোয়ালিটির নাম্বার আমারটা, এখন আমার ইনচার্জ স্যার আমারে ডাক দিয়া মানে FIR রুমে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে উনি তো মানে জানেনই তো গার্মেন্টস লেভেলে খুব বিশ্রী ভাষায় গালাগালি করে, যেমন ওই ইনচার্জ স্যারেও মানে সেইভাবে বিশ্রী ভাষায় গালাগালি করতেছে আমার বাবা মা এবং আমার গোষ্ঠী তুলা, এমনকি ওই কিউসির যে বস আছে উনিও আমার এই ভাষায় গালাগালি করতেছে। মানে ওনা মানে মাইট দিলেও মানুষ এভাবে কান্না করে না, মানে ওনাদের ভাষার কারণে আমার চোখ দিয়ে পানি এসে পড়ছে। না পাইলে আমি যখন মালটা হাতে নিয়া আমি ওই কিউসি পাস বলে যে ওই কিউসি পাসটা যখন চেক দেয়, চেক দেওয়ার পরে আমি বলি যে আমার ইনচার্জে বলি যে স্যার এই মালটা আমি সারিনি, এই মালটা আমার হাতে রিজেক্ট ধরা পড়ে। রিজেক্ট ধরা পড়ার পরে আমি যে মালটা রিজেক্ট বক্সে ফেলাইছি তাড়াতাড়ি করতে যে আমি আমার নাম্বার স্টিকারটা তুলি নেই, পরে উনি বলতেছে তাহলে এটা কে চেক করে সারছে, পরে আমি কই স্যার আপনি তো জানেন যে রিজেক্ট মালের আমরা স্টিকারটা কেয়ার লেভেলের ভিতরে লাগাই, দেখেন এই কেয়ার লেভেলের ভিতরে আমার সিনিয়র আপার স্টিকার নাম্বার দেওয়া। তো উনি যখন ভিতরে ওনার স্টিকার নাম্বার দিছে, উনিও তো পারতো যে আমার স্টিকার নাম্বারটা তুলিয়া ফেলাইতে, পরে উনি কি করছে ওই আমারে দিয়ে আবার ওই সিনিয়র অপারেটরে ডাকলো। ডাকার পরে ওই ভিতরে গেছি, যাওয়ার পরে এখন ওই কোয়ালিটির বসও বলতেছে, আমার ইনচার্জ স্যারও বলতেছে যে তোমাকে এখন মানে আমরা যেসব বিশ্রী ভাষায় গালি দিছিস ঠিক একই বিশ্রী ভাষায় তুমি আমাদের সামনে ওকে গালি দিবা। পরে আমি বললাম যে স্যার আমি মাফ চাই, আমি পারবো না এইভাবে বিশ্রী ভাষায় গালি দিতে। পরে তো স্যারেরা যা বলার বললো, বলার পর পরে বললো যে তোমাদেরকে আমি নিয়ম শিখাই দিছি, দেওয়ার পরেও তুমি এই মালটা কিসের জন্য রানিং এ চাল্লা। পরে এখন ওর জিদ হইল আর কি আমার উপরে যে আমি ধরা খাইছি, আমি এত বকা খাইছি, আমি থাকতাম তো মাঝখানে আবার ওর নাম বললাম কে, মানে ওই ওই জিদটা নিজের ভিতরে পুষতে পুষতে ওই একদিন কি করলো মানে তিন চার দিন পরে আর কি শনিবার তো আমি আবার সবসময় আর কি নামাজ কালাম পড়তাম, তা আমার আমার যে সুপারভাইজার বস ওরে বলতেছি যে বস আমি তো ই করবো মাগরিবের টাইম হচ্ছে আমি নামাজ পড়বো, তো উনি বলতেছে তো নামাজটা পড়ো আজান দেখ আমি একটু নিচে থেকে নাস্তা খেয়ে আসি। আমি আচ্ছা ঠিক আছে, তো ওনারা নিচে গেল, নিচে যেয়ে নাস্তা খাইয়া মানে আজানও শেষ হয়েছে, তো ওনাদের নাকি আবার বড় স্যারে ডাক দিছে ওই দিকে গেছে। তো ওই আমার আপাটা কি করলো স্যারদের যাওয়া দেখা দেখলাম আয়রন ম্যানের সাথে যে যতগুলি জানালা আছে সবগুলি জানালা খুলিয়া দিতেছে, মানে জানালা খুলে সময় আমার একটু খটকা লাগছে ভিতরে কারণ উনি আমার সাথে তখন থেকে শত্রুতা করতো। পরে তাও আমি অত একটা ই করি না, এমনি বছরে আসুক আসলে আর আমি যেহেতু বছরে বলছি আমি ইচ্ছা করলে আজানের পরে আমার এক কোয়ালিটিকে বলে আমি নামাজ পড়তে যেতে পারি, ওইটাতে কোনো বাধা নেই। তো তারপরও না মানে আমি কইতেছি থাক দেখি ও কি করে, মানে ওই রকম ওই সব জানালা খুলিয়া দিয়া মানে মাগরিবের আজান শেষ হইল, শেষ হওয়ার পরে ওই অজগবিতে মানে এরকম একটা টেবিল থাকে, টেবিলের ওই পাশে থাকে ছয়জন কোয়ালিটি, এই পাশে থাকি আমরা ছয়জন কোয়ালিটি, তো উনি আবার মুখ পাশাপাশি ফেস টু ফেস, তো উনি নাকি করছে নিচের দিকে দাঁড়া খাড়াইয়া ছিল, খাড়া থেকে নিচের দিকে বৈশা এক মুখ চাউল বাজা মুখে নিয়ে আর চাবাইতে চাবাইতে আমার মুখ বরাবর এসে শ্বাস ছাড়ছে, মানে শ্বাস ছাড়া মাত্রই মানে টেচু হয়ে যায় যেরকম মানুষ আমি ওরকম, মানে হাত পা কোনো কিছু লাড়তে পারতাছি না। এর ভিতরে আবার আমাদের ফ্লোরে জিএম স্যার ঢুকছে, তো আমার সুপারভাইজারও দৌড়ে এসে বলতাছে ও আমি ওর এই গন্ধ পাওয়ার সাথে সাথে আমি যে টেবিলে মাল রাখি টুলে মাল রাখি ওই টুলে আমি বৈশা পড়ছি, বৈশা মানে আমি হাতও লাড়তে পারতেছি না পাও লাড়তে পারতেছি না, আমার কাছে লাগতেছে মানে এটা হয় আমার সবসময় যে তিন চারজন মানুষ একটা মানুষকে যেরকম চাইপ্পা ধরলে যেমন ওই মানুষটার কোনো শক্তি থাকে না ওরকম ভাবে আমার তিন চারটা জিনিসে আমার ভর করে রাখছে, মানে আমি হাজার চেষ্টা করতেছি আমি চোখের পলকও ফেলতে পারতাছি না, আমার চোখ দিয়ে চোখ লাল হইয়া মানে আমার চোখ দিয়ে আপনি আপনি পানি পড়তেছে। এর ভিতরে আমার সুপারভাইজার এই যে ডাকতেছে আমি কিন্তু সব শুনতাছি সব দেখতেছি কিন্তু আমার করার মতন কোনো ক্ষমতা নেই, তো আমার সুপারভাইজার বলতেছে সাফিয়া উঠো জিএম স্যার আসতেছে, আমার তো কোনো ওঠার ক্ষমতাই নেই। তারপরে ইনচার্জ স্যার আইসা বলতেছে যে সাফিয়া উঠ জিএম স্যার ঢুকছে ফলোরে। এর ভিতরে কিন্তু আমার চোখ যেমন বের হইয়া যাবে এরকম অবস্থা মানে চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে। পরে আমার যে মাল তোলার যে হেল্পারটা থাকে ওই হেল্পারটা না কি করছে মানে দরজায় মানে আমাকে টাচ করে মানে বলতেছে যে আপু ওঠো জিএম স্যার আসছে তুমি দেখো না, এটা বইলা যায় আমার ধরা মাত্র আমি ওই অবস্থায় একের ফ্লোরে পড়িয়া যাই। পড়িয়া যাওয়ার পরে ওরা আর কি সবাই মিলে আমার ধরাধরি করে পানি নিয়ে এসে পানি দেয় মাথায়। পরে যে আমার বারো জন কোয়ালিটি ছিল, আমার ছয় জন হেল্পার ছিল, এই আমি বাদে আরো এগারো জন কোয়ালিটি, এগারো জন কোয়ালিটি এবং ছয় জন হেল্পার মহিলা, ওরা এগারো আর ছয় কত হয় সতেরো জন, সতেরো জন মহিলা মিলা মানে আমার তোলার মতন ক্ষমতা ওদের নেই, মানে আমার আঙ্গে যে নিচে নামাইবো তার কোনো ক্ষমতা নেই। এর ভিতরে আমার রুমে আমি একটা মেয়ে স্বামী স্ত্রী আমার শ্বশুরবাড়ির এলাকারই ওদেরকে আমি আবার তিন রুমের ফ্ল্যাট নিয়ে থাকতাম, ওরা আবার স্বামী স্ত্রী আমার এক রুমে থাকত, তো ও আবার বুদ্ধি করে কি করছে আমার হাজবেন্ডের ফোন দিছে যে ভাইয়া এরকম এরকম আপু তো এরকম অসুস্থ হয়ে গেছে, তো আমার হাজবেন্ড আবার ও জব করতো তখন ও আবার ওর জবের ওইখান থেকে মানে স্যারকে বইলে আবার আমার অফিসের এখানে আসছে। পরে ওরা তো বারো সতেরো জন মানুষ আমাকে নামাইতে পারতেছে না, এখন আমি মহিলা মানুষ পুরুষ মানুষও তো আমাকে ধরতে পারতেছে না, তো ওরা অনেক কষ্ট কইরা মানে সেসরে সুসরে মানে আমার ফালাইয়া টালাইয়া মানে ইটি করে, তখন তো আর কি মানে আমার যদি কোনো কিছু দিয়া কাটে বা বাড়ি দেয় মানে আমার শরীরে লাগতেছে না, কিন্তু ওইটা আমার শরীর থেকে চলে যাওয়ার পরে আমার শরীর অবশ হয়ে যায়, মানে অসুস্থ হয়ে যাই আমি। তারপরে আমাকে ই করে ওই যে আমার যে রুমমেট ছিল, ওই রুমমেটের হাজবেন্ড, রুমমেটের মানে ভাগিনা, তারপর আমার হাজবেন্ড, এমনকি যে রিক্সা দিয়ে আমাকে নিয়ে যায় অটোরিকশা দিয়া, ওই অটোরিকশার ড্রাইভার এখন আমার হাজবেন্ড ধরছে আমার উপর পাশে, ও আমাকে জড়ায় ধইরা উপর পাশে রাখছে, আর ওরা তিনজনে ধরছে আমার পায়ের সাইডে। তারপরও চারজন পুরুষ মানুষ মানে তারাও আবার আমাকে অনেক সেসরে টেসরে, আমি আবার দোতলা চাকরি করতাম কিন্তু ফ্ল্যাট নিয়েছিলাম পাঁচতলায়, তো অনেক কষ্ট করে আমার পাঁচতলায় উঠায়। উঠানোর পরে নাকি মানে আমার রুমমেট যে মহিলাটা ছিল ওকে বলতাছি আমাকে এক্ষুনি চাউল ভাজা দিবি, তো ও আবার ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে চাউল ভাজতে গেছে, চাউল ভাইজা নিয়ে আইসা নাকি আমাকে দিছে, মানে ওই অবস্থাতেই গরম চাউল ভাজা উঠেই বলে আমি হাপুস হুপুস করে খাইলাম, খাইয়া অনেকক্ষণ বলে আমি কান্না করছি, কান্না করার পরে আমি আস্তে আস্তে শুয়ে পড়লাম, শুয়ে আমি ঘুমাইয়ে গেছি। ঘুমাইয়ে যাওয়ার প্রায় না খাইলাম, খাওয়ার পরে আমি নাকি আমার হাজবেন্ড রে বিশ্রী ভাষায় গালাগালি করতেছি আর বলতেছি যে আমি এক্ষুনি গরুর মাংস দিয়ে ভাত খামো, মানে কি কি বলতেছি আমি নিজে কিন্তু তখন জানতাম না। তো আমার হাজবেন্ড দৌড়ে বলে নাকি বাজারে গেছে, বাজারে যায় ওই সময় আর কি রাত দশটা না সাড়ে দশটা কত জানি বাজে সঠিক আমার ওইটা স্মরণে নাই, তো ওইটা আমার হাজবেন্ড বলতে পারবে, তো ও নাকি যায় গরুর মাংস পায় নাই, তো ভাগ্যবশতে মানে গরুর ভুঁড়ি যেটা বট বলি আমরা ওইটা পেয়েছিল, ওইটা আইনে আমার রুমমেটকে দেয়, ও তাড়াতাড়ি মানে আর কি ওইটা সিদ্ধ করে, ওই সিদ্ধ করা অবস্থায় আমি একা একা বলে ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে বের হইয়া বলে ওই সিদ্ধ অবস্থায় ওই বটটা নাকি আমি একটা তুইলা নিয়ে মুখে দিছি, মুখে দেওয়ার পরে আমি ওই জায়গায় অজ্ঞান হয়ে যাই। আমি খেয়ে ফেলছি কিনা আমি অনেক কিন্তু ওইটা কিন্তু আমার মনে নাই। আমি আমাকে নিয়ে আবার বিছনাতে শোয়ায় দেয়, শোয়ায় দেওয়ার পরে প্রায় দুই আড়াই ঘন্টা পরে নাকি আমি স্বাভাবিক হইলাম। স্বাভাবিক হওয়ার পরে তো ভাইয়া আমি আমার শরীর এরকম ব্যথা, মানে আমি এটা বুঝতে পারতেছি যে আমার শরীর ব্যথা, কেউ যেরকম মাইট দূর করার পরে যেমন একটা মানুষ হাঁটা চলা ফেরা করতে কষ্ট হয় ওরকম কষ্ট হয়ে গেছে আমার। পরে তো আমি আমার রুমমেটকে জিজ্ঞেস করলাম যে আমার এরকম হইল কে, তো বলতেছে আপু তোমার কি কিছুই স্মরণে নাই, আমি না তো আমার তো কিছুই স্মরণে নাই, কয় আপু তুমি তো কালকে এই অবস্থায় ছিলা, তোমাকে তো এইভাবে ওঠানো হয়েছে নামানো হয়েছে সেজন্য হয়তো তোমার শরীরটা ব্যথা হয়ে গেছে।
এবং এটা আপনার দ্বিতীয়
ঘটনা,
যারা দেখছেন এই মুহূর্তে শুধু এতটুকুই বলবো, অনেকেই হয়তো অনেক রকমের মন্তব্য করছেন, শুধু এতটুকুই বলতে চাই সেটা হচ্ছে একটা মানুষকে সাধারণত যখন প্যারানর্মাল কোনো কিছু কোনো বিষয় হচ্ছে তাকে বশ করে ফেলে বা তার উপর ভর করে, তার আসলে হিতাহিত জ্ঞান বোধ থাকে না, রাইট? এবং ওই সময়ে এমন এমন কিছু ঘটনা ঘটেছে সেটার জন্য তিনি নিজেও প্রস্তুত থাকেন না। অনেকে রয়েছেন আমাদের সাথে, মিনহাজ আছেন ওদের সাথে, আজিম ভাই লিখেছেন তিনি শুনছেন এই মুহূর্তে, ইমাম উদ্দিন জয়েন করেছেন মুন্সিগঞ্জ থেকে তিনি আমাদের সাথে আছেন, আশরাফুল বলছেন তিনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, রাকিব আছেন আমাদের সাথে, আছেন ওদের সাথে আজিম, কাজী ইমতিয়াজ, টিপু জয়েন করেছেন, মমিন ভাই বলেছেন গত এপিসোডটা বেশ ভালো লেগেছে, এই এপিসোডটাও ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তো যদি পরবর্তী এপিসোড এক্স্যাক্টলি নেক্সট এপিসোড যদি আপনি আসতে চান, আপনারও যদি এরকম দুইয়ের অধিক ঘটনা আপনার কাছে থেকে থাকে, রেজিস্ট্রেশন করুন ঝটপট। রেজিস্ট্রেশন করার যে প্রসেস সেটা আরো একবার বলতে চাই, RBS এক্স্যাক্টলি মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন, তুমি মাদ্রাসার বন্ধু হতে পারো আমার, তুমি আমার স্কুলের বন্ধু হতে পারো, তুমি আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু, চাকরিজীবী হয়তো বা তুমি, কিংবা ব্যবসা করছো, কিংবা স্টুডেন্ট জব কোনটাই তুমি করছো না, তুমি একজন হাউস ওয়াইফ কিংবা সেটাও না, কোনো প্রবলেম নেই। তোমার কাছে দুইয়ের অধিক যদি ঘটনা থাকে এবং তুমি যদি এখানে এসে গল্প বলার যদি তোমার ইন্টারেস্ট থেকে থাকে, মানে ইচ্ছা থেকে থাকে, তাহলে রেজিস্ট্রেশনটা করো। শুধু শুধু RBS লেখার দরকার নাই, যারা আসলে এই অনুষ্ঠানটা খুব ভালো লাগছে তাহলে লিখবেন JFM, যদি আমাকে SMS করতে চান আপনি অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে, তাহলে মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন JFM, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার মেসেজ, এবং পাঠাবেন 2669 নাম্বারে। সফি আপুর কাছে আমরা আবার যাব তার তৃতীয় ঘটনাটা শুনতে, এখন কোন ঘটনাটা শুনছি আপু আমরা?
এখন আমি যে ঘটনাটা বলবো এটা আমার তিন নাম্বার ঘটনা, কিন্তু এটা আমার সাথে না, আমার হাজবেন্ডের সাথে ঘটা। তো এটা আর কি কত সালে সঠিক আমার স্মরণে নাই, কিন্তু এটাকে যখন আমি দ্বিতীয় প্রেগনেন্ট অবস্থায় আমার হাজবেন্ড তখন দেশে গ্রামের বাড়িতে ই করে ব্যবসা। তো ওই অবস্থায় আমার হাজবেন্ড কি করে, মার্কেটিং এর চাকরি করে। তো তো ওই মার্কেটিং এর চাকরিতে দেখা গেছে উনি সপ্তাহে মাল সেল দেয় দোকানে, দিয়া পরে প্রতিদিন মানে কোন জায়গায় মানে ভাগ করা থাকে, এক জায়গায় এক দিন টাকা কালেকশন করতে যায়। তো ও যেদিন মানে আর কি এই ঘটনাটা ঘটে, তখন ওই ওই যে রানীপুরা নামের একটা গ্রাম ছিল, ওইখানে মানে টাকা কালেকশন করতে যাবে। বারটা ছিল মঙ্গলবার আর রাত ছিল প্রায় ১২টা। তো খুব বৃষ্টি, দুই তিন দিন থাকি অনেক বৃষ্টি। তো মাঝে মাঝে হালকা পাতলা একটু ছাড় দেয়, বৃষ্টিটা কম থাকে, আবার বৃষ্টি হয়। তো ওই দিকে চলে গেছে, টাকা কালেকশন করার কথা ছিল ওই রানীগঞ্জে রানীপুরা। পরে ওইখানে যায়, যাওয়ার সময় মানে তখন ১০টা ১১টা নাকি ওভারটেক হয়। হওয়ার পরেও ও যাইতে থাকে, যায় দেখে ওই দিকে কোনো দোকানপাট কোনো কিছুই খোলা নাই। তো সবকিছু বন্ধ দেখে ওই আবার রিটার্ন ঘুরে আসতে যাবে। তখন দেখে ওই জায়গায় একটা মন্দির আছে, মন্দিরের পাশে একটা মাঠ, ওই মাঠে অনেকগুলি বাচ্চা নাকি খেলাধুলা করতেছে, অথচ ভাইয়া তখন কিন্তু রাত ১২টা ওভারটেক হয়েছে। তো ওইটা দেখা মানে ও তো এরকম একটা ই করে নাই, ও আবার সাইকেল চালাইয়া মার্কেটিং এর কাজ করতো। তো ওইটা দেখে আবার চলে আসতেছে, চলে আসার সময় ও দেখতেছে পুরো রাস্তা কিন্তু ফাঁকা, আর দেশগ্রাম তো কারেন্ট নাই, অন্ধকার। ওর কাছে একটা টর্চ ছিল, ওই টর্চ দিয়ে ওই দেখতেছে মানে রাস্তার উপরে অনেক লম্বা একটা সাদা কাপড় পরা একটা লোক মানে হাঁটতেছে। তো ও তো মানে তখন আর কি ওর ওইটা ই ছিল না যে ও এটা এত রাত্রে এই লোক আবার এরকম, মানে তখন ওইটা ওর ই ছিল না। ও ভাবতেছে যে আমি বাড়িতে যাব তাড়াতাড়ি, তো সাইকেল চালাইতেই আছে, হরেন দেয়, কিন্তু সাইকেলের হরেন শোনা শুনেও ওই লোকটা আর কি ওকে সাইড দিতেছে না। তো ও কি করছে, পিচ রাস্তা, তো পিচ রাস্তা থেকে ও নিজেই ওই লোকটাকে সাইড দেওয়ার জন্য ওই কাঁচা মাটির রাস্তায় চলে গেছে। চলে যাওয়ার মানে ওই সাইকেল যেদিক দিয়ে নেয় ওই লোকটা নাকি ওর সাইকেলের সামনে চলে আসে। তো এরকম করতে করতে ও কি করলো, পরে এক পর্যায়ে যে না ওইখান থেকে ওই বাচ্চাগুলি দেখার পরে ও এসিয়া দেখে যে অনেক বিরাট বড় একটা সাপ দেখা যাচ্ছে। তো ওই সাপটা দেখে সাপের উপর দিয়েই নাকি সাইকেল চলে আসছে, কিন্তু ওর কোনো অনুভূতিই হয় নাই যে ওই একটা সাপ বা একটা কিছু ওভারটেক করে চলে আসছে, এরকম কিছুই হয় নাই। পরে ও বলে আবার পিছনের দিকে তাকায় দেখে কোনো সাপও নাই, কোনো কিছু নাই। পরে সামনের দিকে তাকায় দেখে বলে দুই পাশে তো বাঁশ ঝার ছিল, দুই পাশের বাঁশ ঝার দিয়ে মানে রাস্তা আটকায় দেওয়া। তো ওই বলে সাইকেল থেকে নাইমা, পরে ওই বাঁশ একটা মানে হাত দিয়া তুইলা, পরে ওইটা দিয়া কিভাবে কিভাবে সাইকেল নিয়ে এই পাশে আসছে। এই পাশে এসে আবার যেই সাইকেল চালাইতে ধরছে ওই সময় দেখে লম্বা একটা লোক সাদা কাপড় পরা রাস্তা দিয়ে হাঁটতেছে, কিন্তু ও সাইকেলের হরেন বাজাইতেছে, কিন্তু লোকটা ওরে সাইড দিতেছে না। এরকম প্রায় অনেকক্ষণ ওর সাথে এরকম করতে 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 মানে ও ওই যদি পিচ রাস্তা দিয়া সাইকেল চালাইতেছে ওই লোকটা ওই সাইকেলের সামনে, ও হরেন দেয় লোকটা সরে না, পরে ওই কি করছে রাস্তার সাইডে যে একটু কাঁচা মাটির রাস্তা থাকে ওইটা দিয়া যায়, ওই লোকটা আবার সামনে আসে। তো এরকম করতে 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 প্রায় ১২:৩০ বেজে গেছে। পরে আজকে ওর স্মরণে হইলো, আরে এ তো যদি মানুষ থাকতো তাহলে তো আমার সাইড দিত, তো এই তো আমার সাইড দিতেছে না বা ই করতেছে না। পরে ওই আবার কি করলো, ওই লোকটারই মানে ওই ধাক্কা লাগাই দিয়ে সাইকেল নিয়ে চলে আসলো। চলে আসার সময় নাকি ওর শরীরটা একটু কাঁপুনি দেয়, কিন্তু ও আর পিছনের দিকে তাকায় না, না তাকায় ওই সাইকেল অনবরত চলাইতে চলাইতে বাসায় চলে আসে। তবে ও আবার সবসময় মার্কেটের থেকে আসলে আমার সাথে একটু দুষ্টামি করে, মজা করে, কথা মথা বলে, ওই দিন ও আমার সাথে কোনো কথা বলে না। আসছে আইসা খালি বলতেছে যে আমি গোসল করব, বৃষ্টিতে ভিজ যায় একদম কাদা কাদা অবস্থা ওর। পরে আইসা খালি বলল যে আমি গোসল করব। তো টিউবওয়েল পার গেছে, যায় গোসল টোসল করছে, গোসল টোসল করে আইসাও আমার সাথে এরকম কথাবার্তি বলে না, আমাকে বলতেছে যে আমার খাবার দাও। খাবার দিলাম, একসাথে দুজনে খাইলাম, খাওয়া দাওয়ার পরে তারপরেও আমার সাথে কোনো কথা বলতেছে না। পরে ওই শুয়া পড়ছি, তো ওই শুয়া পড়ার পরে আমার মনটা একটু খারাপ লাগলো, সবসময় আইসা আমার সাথে মজা করে, দুষ্টামি করে, আজকে হয়তো এরকম কি এরকম হয়েছে আমার সাথে কথাও বলে না। ত তো আমি আবার অনেকক্ষণ পরে এদিকে সাইডে সাইড বিছনা যায় শুইছি, শুইতে যাইয়া অশরীরে হাত দিয়ে দেখি ওর সারা শরীর জ্বরে ওই পুইরা যাইতাছে। তো তখন প্রায় রাত তিনটা সাড়ে তিনটার বেশি বাজে। পরে আমি আর অত রাত্রে কাউকে ডাকাডাকি না করে আমি শুয়ে রয়েছি, শুয়ে ঘুমাইয়া গেছি। কিন্তু আমার একটা টেনশন কাজ করতেছে যে ওর হঠাৎ এরকম হয়তো আমি বৃষ্টিতে ভিজছে সেজন্য এরকম জ্বর। পরে সকালে উঠলাম, ওইটা আমি ফজরের নামাজ পড়িয়া পরে আমার শাশুড়িকে বললাম, মা এরকম এরকম আপনার ছেলে তো কালকে সারা রাত্রে জ্বরের জন্য কুকাকুকি কি অবস্থা, পরে বৃষ্টিতে ভিজছে তো সেজন্য মনে হয় জ্বর। পরে আমি আবার ওর রুমে গেলাম, নাস্তা টাস্তা বানাই ওর রুমে যাইয়া পরে বললাম, কি ব্যাপার তোমার হঠাৎ এরকম জ্বর আসছে? পরে ও আমারে বলতাছে কালকে রাত্রে আমার সাথে এরকম এরকম ঘটনা ঘটছে। তা আমি আবার দৌড়া যাই আমার শাশুড়িরে বললাম, মা কালকে আপনার ছেলের সাথে এই ঘটনাগুলি ঘটছে। পরে আমার শাশুড়িও আইসা বললো, বাবা তুই ভয় খাইছিস? তো বলতেছে যে না আমি ভয় পাইনি। পরে আমি আবার বলতেছি, তুমি ভয় না পাইলে তোমার শরীরে জ্বর আসলো কিসের জন্য? পরে আমার এক চাচা শ্বশুর আছে, উনি হাফেজ, মাদ্রাসায় ইমামতি করে, এই মসজিদে ইমামতি করে এবং একটা মাদ্রাসায়ও ক্লাস করায়। তো ওনাকে যাইয়া খুল্লা ঘটনাগুলি বললাম, পরে উনি একটু পানি পরা দিল, কাজ পরা দিল, পরে ওইটা আইনা আমার হাজব্যান্ডরে আমার শাশুড়ি খাওয়াইলো। আর ওই কাজ পরাটা দিতে চাইছিল, আমার হাজব্যান্ড উনি পছন্দ করে না, ওই কাজ পরা নেয় নাই, পরা পানি খাইয়া মানে তারপরে ও একটু সুস্থ হয়ে গেল, তারপরে ওর সাথে এরকম কোন ঘটনা ঘটেনি।
অলরাইট, এবং এটা ছিল হচ্ছে আপনার তৃতীয় ঘটনা। আরেকটা ঘটনা আমরা শুনবো সাপিয়াপুর কাছ থেকে, বাট তার আগে যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে যেটা বলছি, আমার সামনে যে মানুষটা বসা, এই মানুষটা কিন্তু রেজিস্ট্রেশন করে আমাদের এখানে এসছে। খুবই সহজ একটা ব্যাপার না যে রেজিস্ট্রেশন করার প্রসেসটা কি, আবারও বলছি, RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 2669 নাম্বারে। যদি আপনি পরের পর্ব, জি পরের পর্বে আপনি আসতে চান, এখানে বসে আপনার এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করতে চান, ছটফট করে ফেলবেন রেজিস্ট্রেশন। সাবি আপু, আমরা সর্বশেষ কোন ঘটনাটা শুনছি?
সর্বশেষ যে ঘটনাটা বলবো এটাও আমার নিজের সাথে ঘটা এই কুরবানি রোজার ঈদের 5-7 দিন পরে।
ওকে,
ঠিক আছে। তো ভাইয়া, এই রোজার ঈদের পরের ঘটনাটা যে বলতেছি, এটার আগে একটু আমার ওই যে 2 নম্বর ঘটনার একটু একটা অংশ আমি বলি নেই, এটা আর কি মনে ছিল না, এখন আমি এটা একটু বলি। যে আমার যে ওই যে জব করাকালীন সময় যে সমস্যাগুলি হয়, যে মহিলাটা আমার সাথে এরকম মানে আমার সাথে আকৃষ্ট হয়ে এগুলি করছিল, তো ওই মহিলাটা কিন্তু এখন পর্যন্ত অসুস্থ। মানে আমাকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমার ক্ষতি করার চেষ্টা করে, তো ওরা কিন্তু যে আমার ক্ষতি করার চেষ্টা করে তারে কিন্তু পঙ্গু করে ফেলায়। তো আমি কিন্তু পরে ওই মহিলার যন্ত্রণার কারণে আমি ওইখান থেকে জবটা ছাইড়া দিয়ে আমি দেশে চলে যাই। মহিলাটা এখনো অসুস্থ। তো এখন আমার 4 নম্বর ঘটনাটা বলবো, এটা আর কি এখন আমার কিন্তু সন্তান দুইটা, একটা ছেলে ক্লাস 9 পড়ে, যে ছেলেটা হইতে যায় আমি এরকম অসুস্থতা পড়ছি, এই ছেলেটা আমার ক্লাস 9 পড়ে। আর আমার দ্বিতীয় যে ছেলেটা, ও বয়স 11 বছর, দোয়া করি আপনারা সবাই মিলে আমার এই ছেলেটাকে আমি হাফিজি লাইনে পড়াচ্ছি, আমার 11 বছরের ছেলে 12 পাড়ার হাফেজ হয়েছে। তো ওই রোজার ঈদের পরে হঠাৎ মানে একদিন আমার পাশে যে রুমমেট ছিল ওরা কি ই করতো, এই চাউল ভাজা টাউল ভাজা এই জিনিসগুলা ওরা খুব, ওর হাজব্যান্ড খুব পছন্দ করতো, তো ওরে আমি না করছি যে এগুলি খাইস না। তো ও কিন্তু প্রায় সময় আমারে দেখলে করে না। আমি আবার ওরে বলছি, দেখ তোদের যদি খাইতে ইচ্ছা করে আমার আগে থেকে বলিস, আমার বাবার বাড়ি তো এটা, আমি কোনো জায়গায় যাই 2-3 ঘন্টার জন্য অন্যদিকে সরিয়ে থাকবো, তোরা এটা ভাইজা টাইজা সরাই ফেলাইস, মানে আমার নাকে যেন কোনো গন্ধ না আসে। তো ও কিন্তু ওইটাই করছে, কিন্তু জানি না ভুলবশত ওইটাতেই আমি চলে আসছিলাম। তো তখন কিন্তু আমার কিছুই হয় নাই। তো পরের দিন দুপুরবেলা না সকালবেলা জানি হঠাৎই মানে খালি আমার খালি ভালো কথাতে মেজাজ গরম হয়ে যাইতাছে, মানে ওর বাবার সাথে ও রাগারাগি করি, আমার দুই ছেলের সাথে ও রাগারাগি করি, এরকম করতে 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 মানে প্রায় পুরা আমার ই ভাইসা উঠল। তো আমার হাজবেন্ড নাকি আমাকে, আমার বড় ছেলে পরে আমারে বলছিল আর কি, ওইটা মানে তখন আর কি আমার ওইটা ই ছিল না, আমার বড় ছেলে পরে আমি সুস্থ হওয়ার পরে আমারে বলছে আমি মানে আর ই করতে পারিনি। তো ওই আমার এরকম সমস্যা হয়েছে, ওই সমস্যার ভিতরে নাকি আমি বার বার আমার ভাই, ছোট ভাই আছে, আমার ছোট ভাইয়ের নাম স্মরণ করতেছি, এমনকি আমার মাও মারা গেছে এক বছর যাবত, আমার মাকে দেখার জন্য আমি অস্থির হয়ে যাইতেছি। তো আমার হাজবেন্ড নাকি বলতেছে তোমার মা তো মারা গেছে, তা আমি নাকি বিশ্বাসই করতে চাইতেছি না। আমি বারবার বলতেছি আমার মায়েরে নিয়ে আসো, নাইলে আমার ভাইয়েরে নিয়ে আসো, আমার মায়েরে দেখতে চাই, আমার ভাইয়েরে দেখতে চাই। পরে না পাইলে আমার বড় ছেলে আমার ছোট ভাইয়ের কাছে ফোন দিছে, তা আমার ছোট ভাই নাকি বলছে সে একটু ব্যস্ত আসতে পারবে না। আর আমি আমার মায়ের কথা বলছি, আমার ছোট ছেলে আমার বড় ছেলে বলতেছে কি আম্মু নানি তো এখন আসতে পারবো না, নানি তো তোমার নানা বাড়ি বেড়াইতে গেছে, তাহলে তুমি একটু সুস্থ হইলে তোমার নিয়ে তোমার নানা বাড়িতে বেড়াইতে যাব। তাহলে আমি কই কি আমি আমার নানার বাড়িতে বেড়াইতে যাবো, আমার মায়েরে দেখতে যাবো, এটা মানে এরকম বারবার বলতাছি। এরকম বলতে বলতে তো আমার আব্বাও ফোন দিছে, আমার আব্বাও নাকি আমার হাজবেন্ডের বললো এরকম পাগলামি করলে কি হয়, যখন তখনই ডাক দিলে কি আর যাওয়া যায়। ওটা বলার পরে আমার ছেলে আমার বলতেছে আম্মু না না এরকম করে বললো, মামা নাকি এখন আসতে পারবো না অনেক ব্যস্ত। এটা বলার সাথে সাথে আমার হাতে নাকি ফোন দিছে, আমি ফোনটা মানে আশ্রয়া ভাঙ্গা ফেলাইছি ভাঙ্গা টাঙ্গা। তো কিছুক্ষণ পরে নাকি আমি আবার রুম থেকে বের হয়ে গেছি, বের হয়ে গেছে আমার পিছনে পিছনে আমার দুই ছেলেও নাকি গেছে। তো আমার যে বাবার বাড়ি মানে যে উত্তরখান যে এটা কিন্তু আমার বাবার বাড়ি, আমি ওইখানে আর কি আমার বাবা জায়গা দিচ্ছে এই জায়গায় বাড়ি ঘর করার জন্য, মানে আমি এখন আপাতত এই জায়গায় আমি একটা বাসায় ভাড়া থাকি। তো ওইখান থেকে বের হয়ে নাকি একা একা রাস্তা দিয়ে যাইতেছি, যাওয়ার পরে নাকি ওই যে আমাদের প্রথম যে গ্রামটা ওইটা হিন্দু গ্রাম, ওই জায়গায় আবার আপনার ইয়ে আছে ওই যে শ্মশান ঘাট আছে না হিন্দুদের যে কে পুরায়, আমাকে নাকি নিয়ে ঠিক ওই জায়গায় চলে গেছে। চলে যাওয়ার পরে আমার দুই ছেলে কিন্তু আমার পিছনেই আছে, তো চলে গেছি ওই জায়গায় যায় নাকি আবার এখন পানি আছে, আমি নাকি নদীতে ঝাঁপ দিতে দৌড়বো, তখন নাকি আমার বড় ছেলে পিছন থেকে আমার এক হাত ধইরা টানাটানি করতেছে, আমি নাকি আমার ছেলের অনেক মাইট দূর করছি, আমার ছেলের হাত তাত কামড়ায় টামড়ায় সিরা ভিড়া লাইতে ধরছি। তারপরে আমার ছোট ছেলের নাকি আমার বড় ছেলে বলতেছে সাব্বির আমি তো পারতাছি না আম্মুকে সামলাইতে, তুমি এক কাজ করো দৌড়দাজে আব্বুরে নিয়ে আসো। পরে আমার হাজবেন্ড নিয়ে যায় আমার হাজবেন্ড আমার বড় ছেলে দুইজনে মিল্লা মানে অনেক সেসরা সেসরি করে আমার ঘরে নিয়ে আসে। ঘরে নিয়ে আসার পরে নাকি আমার ছোট ছেলে বলতাছে যে মানে ওই অবস্থায় মানে আমার সামলাইতে না পাইরা আমার হাজবেন্ড নাকি আমার কয়েকবার মার দূর করে, কিন্তু আমার কিন্তু তখন মাইরে আমার শরীরে লাগে নাই, পরে আর কি আমি অনুভব করতে পারি। পরে আমার ছোট ছেলে আমার কাছে বারবার যাইতেছে, আমি নাকি আমার ছোট ছেলেরও মাইট দূর করতেছি, আমার ছোট ছেলে আমার আম্মু বলে, আমার ছোট ছেলেরে বলি কি যে আমি কি তোর আম্মু লাগি, তোর আম্মু তো আমি না, তোর আম্মুর শুধু আমার আম্মু ডাকছি। কেন আমার ছোট ছেলে অনেক কান্নাকাটি করতেছে, তারপরে তো ও তো মনে করেন কোরআন পড়া জানে, ওই কোরআনের সুরা পড়া পড়া আমার মাথায় ফুটু দিতেছে দিয়া টিয়া মানে হালকা হালকা মানে আমি একটু স্বাভাবিক অবস্থায় আসতেছি। তারপরে আমার ছেলে আবার পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ে, ও আবার মসজিদে যায় কি করছে, ও একা একাই, ওর বাবাও বলে না ওর ভাইও বলে না, আমার ছোট ছেলে নিজের গানে একা একাই যায় মসজিদের ইমাম সাহেব যে আছে ওনার সাথে আমার ছোট ছেলের অনেক মিল, ওই ওস্তাদ জিও মানে আমার ছেলেকে অনেক আদর করে অনেক ভালোবাসে, ওর আচার আচরণ আদব কায়দা ব্যবহার মানে সবকিছুই ওনার পছন্দ। পরে ওই আমার ছেলেটা যায় ওনার সাথে সব বিস্তারিত খুইলা বলছি, বলার পরে উনিও আবার ওই তেল পরা দিল আর পানি পরা দিল। পরে আমার ছোট ছেলে আইন না মানে যেদিন আমার এই সমস্যাটা হয় ওই দিন আমার ছেলের মাদ্রাসা খোলে, আমার এই সমস্যার কারণে আমার ছেলে ওই দিন মাদ্রাসায় যাইতে পারে নাই, পরের দিন চলে যায়। পরে ওই আমার ছেলে রাত্রে এশারের নামাজের পরে ওই হুজুরের কাছে তেল পরা পানি পরা আইন না, পরে আমার ওইটা খাওয়াইলো তেল পরা চোখে মুখে দিয়ে দিল, দিয়া পরে যখন আস্তে আস্তে আমার সেন্স ফিরল তখন আবার দেখি আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে, আমি লড়তে লড়তে পারি না। পরে তো পরের দিন আমার ছোট ছেলে চলে গেল মাদ্রাসায়, পরে আমার বড় ছেলে বলল যে আম্মু এখনো তোমার এই সরম সমস্যাটা হয়, মানে ওরকম আমার যখনই সমস্যা হয় আমার বড় ছেলে আমার সামনে থাকলে আমার বড় ছেলের আমি অনেক মাইট দূর করি, মানে আমার বড় ছেলের আমি এখনো সহ্য করতে পারি না ওই অবস্থায়। এই এতটুকুই ছিল আমার চার নাম্বার ঘটনাটা।
আমরা চারটা ঘটনা শুনলাম সাফিয়াপুর কাছ থেকে। সাফিয়াপু আপনার জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাকে সুস্থ করে দেয়, এবং যে ব্যাপারটা আমরা জানি না যে ওনার সাথে যেই জিনিসটা বাস করছে বা রয়েছে শেষ পর্যন্ত উনি সুস্থ হবেন। তবে আমার বিশ্বাস যে এখন আধুনিক যুগে রুকাইয়ার যে ট্রিটমেন্টগুলো রয়েছে সেই ট্রিটমেন্টগুলো দ্বারা ইনশাআল্লাহ তিনি খুব দ্রুত নিজেকে রিকভার করতে পারবেন বলে আমাদের বিশ্বাস। এবং আমাদের আশপাশে কিন্তু এরকম অনেক মানুষ আছে যারা আসলে জিন বা জাদু এই জিনিসগুলো দ্বারা আক্রান্ত। তো যারাই যদি আপনার আশপাশে এরকম আক্রান্ত মানুষ থাকবে তাদের প্রপার ট্রিটমেন্টটা করাবেন, আদারওয়াইজ কিন্তু আপনার প্রিয় মানুষটা হয়তোবা খুব অল্প বয়সেই মানে না ফেরার দেশে চলে যেতে পারেন। নাম্বার টু এমন হতে পারে যে স্বাভাবিক জীবন থেকে একটু দূরে সরে যেয়ে তার অ্যাটিটিউড পাল্টে যেতে পারে বা ব্যবহার পাল্টে যেতে পারে। তো সেই বিষয়গুলো আসলে একটু কষ্টদায়ক বা বেদনাদায়ক। এনিওয়েজ, আমরা সাফি আবুকে বিদায় জানাচ্ছি, এর পরের যিনি অতিথি তাকে নিয়ে আমরা ফিরছি। চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পরাডা।
হ্যালো গাইস, দিস ইজ রাসেল শর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এর প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাসেল শর ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এর প্রাণ পটাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
ওয়েলকাম ব্যাক, এবং একদম শেষবারের মতো ফিরে আসা। এবং আজকে অলরেডি দুজন অতিথি আমাদের এখানে এসছেন, এবং প্রথমত আর যে পুতুলের কাছ থেকে কিছু এক্সপেরিয়েন্স শুনছিলাম আমরা, তারপর সাফিয়া নামে যিনি এসেছিলেন এবং তার স্টোরিগুলো শুনতে শুনতে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছিল যে এই ব্যাপার স্যাপারগুলো মানে জিন ভর করা বা অনেকদিন যাবত মানে আপনি একজন স্বাভাবিক মানুষ কিন্তু কখনো কখনো আপনি নিজেকে নিজে পরিচালনা করছেন না, আপনাকে হয়তোবা অন্য কেউ পরিচালনা করছে। সো এই ব্যাপারগুলো অনেকটাই বিব্রতকর, এবং আমরা কখনোই চাই না যে এই ধরনের ব্যাপারগুলো কখনো আমার সঙ্গে ঘটুক কিংবা আপনার সঙ্গে ঘটুক কিংবা কারোর সঙ্গেই ঘটুক। সো আই হোপ আপনার আজকের ঘটনাগুলো ভালো লেগেছে, ভালো লাগলেও জানাবেন। এবং তার জন্য যেই প্রসেসটায় SMS করবেন, JFM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, তারপর আপনার টেক্সট অ্যান্ড পাঠাবেন 26969 নাম্বারে। গল্পের ফাঁকে ফাঁকে আপনাদের পাঠানো টেক্সট বা কমেন্টগুলো আমরা রিড আউট করব। তো সর্বশেষ যে অতিথি তার সাথে আমরা পরিচিত হচ্ছি, স্ক্রিনে আমরা যাকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ওর এইজটা সম্পর্কে আমরা একটু ধারণা পেতে চাই, ও কিসে পড়ছে সেই বিষয়টা আগে আমরা জানবো। কি নাম তোমার বন্ধু?
আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন।
সিয়াম হোসেন, সিয়াম হোসেন কিসে পড়ছো?
মাত্র আমি এই 2 মাস আগে SSC শেষ করছি।
আচ্ছা, এক্সিলেন্ট। সো এই যে SSC পরীক্ষাটা তোমার হয়ে গেল, একটা ভালো রেজাল্টও করলে, সো এখন নতুন একটা জীবন। সো সবকিছু মিলিয়ে যদি বলি সেটা হচ্ছে যে ভূত স্টুডিও অনুষ্ঠানটার সাথে আসলে কতদিন যাবৎ সম্পর্ক?
আমি ভূত স্টুডিও প্রায় 2.5 বছর ধরে শুনছি।
2.5 বছর যাবৎ শুনছো? বাহ, ভেরি গুড। সো আমরা প্রথম কোন ঘটনাটা শুনবো তোমার কাছ থেকে?
তো আমার প্রথম যে ঘটনা সেটা হলো আমার মামির থেকে কালেক্ট করা, তিনি সরাসরি সেটা দেখছেন। তো আমার প্রথম ঘটনাটা হলো আমার মামির কেন্দ্রিক বরিশালের একটি ঘটনা। তো আমার মামির থেকে কালেক্ট করা ঘটনাটি, তো ঘটনার শুরুটা হলো আমার মামির চাচাতো বোনের সাথে সেই ঘটনাটা ঘটছে। তো আমার মামির চাচাতো বোনের নাম হলো রাবেয়া। তো সেখানে তারা বরিশালে থাকে এখন বর্তমানে। তো যিনি ঘটছে, তিনি যার সাথে ঘটনাটা ঘটছে, তিনি প্রেগনেন্ট ছিলেন। তো তারা মূলত 2 বোন আর 1 ভাই। তো যেদিন ঘটনাটা ঘটছিল সেদিন তাদের বাসায় কেউ ছিল না, অর্থাৎ তার বাবা বাইরে গিয়েছিল একটা কামে, মানে সে বরিশাল সদরে কাম করে। তো সেখানে তিনি গিয়েছিলেন এবং তার মা, তার ছোট ভাইয়ের ডায়রিয়া হয়েছিল, তাই তিনি বাইরে চলে গিয়েছিলেন, মানে তার ডাক্তার দেখাইতে গেছিলেন। কিন্তু তার বাবা যে তিনি সকালবেলা ছাড়া আসতে পারবেন না। তো তারা 2 বোন বাসায় ছিল সারাদিন। তারা যখন রাত হয় সবাই খাওয়া দাওয়া করে দুজনেই ঘুমিয়ে যায়। ঘুম থেকে মানে ঘুমানোর পর মধ্যরাতে ঠিক তারা দেখতে পায়, মানে তারা শুনতে পায় যে একটা দরজায় কেউ নক করছে। তো যার সাথে ঘটনা ঘটছে, মানে যার রাবিয়া, তিনি বুঝতে পারেন যে তার বাবা হয়তো তাড়াতাড়ি মানে তার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, তো তিনি চলে আসছেন। তো তিনি দরজাটা খুলে দেখেন কেউ নাই। তো এটা দেখে তিনি ভাবলেন যে তার বাবা হয়তো বাইরে পুকুরে হাত পা ধুতে গেছে। তো তিনি কি করলেন, তার বাবার জন্য খাবারটা রেখে বাইরে চলে গেলেন বাসার পিছনে, কারণ তার একটু ওয়াশরুমে চাপ পেয়েছিল, তো এই জন্য তিনি বাইরে আসলেন। তো বাড়ির পিছনে তাদের একটা তাল গাছ ছিল, তাল গাছটা মোটামুটি অনেক বড়। তো তিনি যখন ওয়াশরুম করতে বসলেন, তখন তিনি দেখতে পারলেন একটা বড় তাল গাছের সমান একটা অবয়ব দাঁড়িয়ে আছে এক পাও তাল গাছের উপর দিয়ে। তো তিনি এটা দেখে ভয় পেয়ে যখন উঠতে যাবেন, তখন তিনি সেই অবয়বটা তার এক পাও দিয়ে তার ঘাড়ের উপর চেপে ধরলো। তো তিনি অনেকক্ষণ যাবৎ ধরে চেষ্টা করতেছেন, উঠার চেষ্টা করতেছেন, কিন্তু তিনি উঠতে পারতেছেন না। তো এই দেখে তারপর তিনি অনেক চেষ্টা করার পর এক ঘন্টার আধা ঘন্টা এরকম চেষ্টা করার পর তিনি অনেক কষ্ট করে উঠলেন। তো তিনি এই ঘটনাটা কাউকে বলেননি, কারণ তিনি একটু লজ্জাশীল ছিলেন, তাই কারো কাছে বলা হয়নি ঘটনাটা। তো তিনি অনেক কষ্ট করে তার বাসায় গেলেন, বাসায় গিয়ে দরজা আটকালেন, তো তারপর তিনি শুয়ে পড়লেন। তখন সকালবেলা সবাই আসলো, তিনি তাদের সকলকে জানালেন এই ঘটনাটা। তো জানানোর পর সবাই তার ঘটনাটা এত পাত্তা দেয় নাই, কিন্তু তার একটু পেন ছিল, তাই তাকে ডাক্তার দেখানো হয়। তো ডাক্তার দেখানোর পর ডাক্তার কিছু বলতে পারে না যে তার কোনো রোগ হয়েছে আর কি হয়েছে, কিছু ধরা পড়তেছে না। তো তারা সিদ্ধান্ত নিল সবাই মিলে যে তারা একটা কবিরাজকে দেখাবে। তো যেই কথা সেই কাজ, তারা একটা কবিরাজকে দেখালো। কবিরাজকে দেখানোর পর কবিরাজ বলল যে তাকে একটা বদ জিন আসর করছে, তো তাকে অনেকদিন ধরে যাবত ক্ষতি করার চেষ্টা করতেছে, কিন্তু তার ক্ষতি করতে পারতেছে না। তো সেদিন কেউ বাসায় কেউ ছিল না, তাই তারা তাকে একা পেয়ে তাকে ক্ষতি করছে। তো এজন্য তাকে আর বাঁচানো সম্ভব না। তো এটা শুনে সবাই কান্নায় ভেঙে পড়ে যে এত একটা মেয়ে মাত্র কয়েক বছর আগে বিয়ে হয়েছে। তো তারা সবাই কান্না ভেঙে পড়ে। তো পরের দিনই সে মেয়েটা মারা যায়। তো মারা যাওয়ার পর তার হাজবেন্ডকে খবর দেওয়া হয়, তিনি এই ঘটনা শুনে অনেক কান্নায় ভেঙে পড়েন। তো তারপর যখন সেই দিন তারা যখন তার হাজবেন্ড ঘুমানোর পর তিনি স্বপ্ন দেখেন যে তার ওয়াইফ আসছে একটা কোলে ছোট একটা কন্যা সন্তান নিয়ে। কন্যা সন্তান অনেক ফুটফুটে সুন্দর। তো তিনি এই দেখে খুশি হয়ে চিল্লিয়ে ওঠেন যে তিনি তার সন্তানকে দেখে এবং তার ওয়াইফকে দেখে তাদের ভালো মন্দ জিজ্ঞেস। তারা বলে যে আমার এই মৃত্যুটা আমার এক্সপেক্টেড ছিল না, আমি হঠাৎ করে মৃত্যু হয়ে গেল। তারপরে সেই যে তার হাজবেন্ড উঠে পড়ে এবং খুশিতে সবাইকে বলে যে আমি রাবিয়াকে দেখছি এবং আমার ছোট একটা কন্যা সন্তান ছিল তাকে দেখছি। তো এটাই ছিল আমার প্রথম ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ সিয়াম। এবং সিয়ামের কাছ থেকে আমরা প্রথম ঘটনাটা শুনলাম এবং ইন্টারমিডিয়েটে তার যে জার্নি, সেই জার্নিটা যেন শুভ হয় সেজন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। সিয়ামের আরো বাকি স্টোরিগুলো আমরা শুনব, বাট তার আগে প্রসেসটা অনেকেই জানতে চাইছে যে কি করে আসবো বন্ধু তোমার ভূত স্টুডিওর পরের পর্বে। খুবই সহজ, একটু পরপর স্ক্রলেও দেখা যাচ্ছে RBS মোবাইলের SMS অপশনে যে টাইপ করতে হবে, তারপর তোমার নাম, তোমার লোকেশন, তোমার প্রফেশন এবং পাঠিয়ে দিতে পারো 26969 নাম্বারে। আমাদের সাথে অনেকে লিয়াকত জয়েন করেছেন এবং লিয়াকত ভাই যেটা বলছেন ঘটনাগুলো তো ভালো লাগছে, তবে আমার কাছে শ্মশানঘাটের কিছু ঘটনা আছে। এবং আচ্ছা, একবার শ্মশানঘাটে আছে কিছু একটা গল্পের দুটো লাইন তিনি লিখেছেন, ওকে তাহলে রেজিস্ট্রেশনটা করে ফেলুন না, নেক্সট এপিসোডে আপনিও আসতে পারেন এবং আপনার ঘটনাগুলো আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। অনেক ভাই আছেন আমাদের সাথে এই মুহূর্তে, মিরপুর থেকে আছেন আমাদের সাথে এই মুহূর্তে আতিনা। হাই আতিনা, ওয়েলকাম টু দ্য শো। ধানমন্ডি থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। রায়ান চৌধুরী জয়েন করেছেন আমাদের সাথে এই মুহূর্তে, তিনি শুনছেন গাজীপুর থেকে। থ্যাংক ইউ সো মাচ। সো বেশ কিছু স্টোরি, তো সবকিছু মিলিয়ে আজকে দুর্দান্ত একটা সময় কাটছে আপনার সঙ্গে আমার। এবং এই মুহূর্তে যেটা করবো সিয়ামের কাছ থেকে, সিয়ামের পরবর্তী যে ঘটনাটা সেই ঘটনাটা শুনবো আমরা। সিয়াম, এটা কার সঙ্গে ঘটা ঘটনা?
এই ঘটনাটা আমার মামির সাথে ঘটা, এই ঘটনা বরিশালের।
এটা বরিশালের? ওকে, চলো শুনি আমরা।
তো আমার দ্বিতীয় ঘটনাটা হলো আমার মামির সাথে ঘটা। তো আমার মামির তিনি প্রেগনেন্ট ছিলেন, তো তিনি বরিশালে আমার তার বাবার বাসায় গিয়েছিলেন। তো যখন তার একটা আমার ছোট একটা বোন আছে 7 বছরের, তখন তো এই ঘটনাটা হলো 2020 সালের ফেব্রুয়ারি মাসের। তো যেদিন ঘটনাটা ঘটেছিল তো সেদিন তাদের বাসায় আমার মামির ভাই এবং কয়েকজন আত্মীয় স্বজন আসছিল। তো আসার পর তারা সবাই সারাদিন হইহুল্লোড় করলো, সবাই মজা করলো। তো সন্ধ্যাবেলায় মাগরিবের সময় তারা ভাবলো যে, মানে মাগরিবের সময় আমার মামি ভাবলো যে আজান তো দিয়ে দিবে, এখন একটু নামাজটা পড়ে নি। তো তিনি নামাজ পড়ার জন্য উজু কলপারে আসেন উজু করার জন্য। তো উজু করে আসার পর তিনি দেখতে পারেন যে মুরগির খোপ, অর্থাৎ মানে যেখানে মুরগিগুলো রাখা হয়, তো সেইটার দরজা খোলা। তো এটা দেখে তিনি ভাবলেন যে দরজাটা বন্ধ করে দিই, না হলে মুরগিগুলো বের হয়ে যাবে। তো তিনি দরজাটা বন্ধ করার জন্য যখন বসলেন, তখন হঠাৎ তিনি ভার ভার অনুভব করলেন তার ঘাড়ের উপর কে যেন চেপে বসছে। তো তিনি এই এটা দেখে তিনি উঠতে পারতেছেন না, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছেন। তো উঠার জন্য অনেকক্ষণ চেষ্টা করার পর তিনি একটু ভারটা অনেকটা কমে যায় একটুক্ষণ কিছুক্ষণ পরে। তো তিনি তারপর দেখলেন যে তারপর তিনি অনেক কষ্ট করে উঠলেন, উঠার পর তিনি বাইরে আসলেন, মানে বাসায় আসলেন, বাসায় এসে তিনি অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছেন। তো এটা দেখে তারা তার বাবা মা দেখলেন, তো তারা সবাই ডাক্তারের কাছে নিয়ে যান, কিন্তু ডাক্তার কিছু বলতে পারে না, তার কোনো কিছু ধরা পড়ে না তিনি কেন অজ্ঞান হয়েছেন। তো তার যখন অজ্ঞান ফিরেছিল তো তিনি আবল তাবল কিছু বলতেছেন, নাচতেছেন, উল্টাপাল্টা কথা বলতেছেন। তো এ দেখে তার বাবা মা সিদ্ধান্ত নিল তাকে কবিরাজ দেখানো হবে। তো তারা সবাই কবিরাজ দেখালেন, কবিরাজ দেখানোর পর কবিরাজ বললেন যে তাকে একটা বদজিন আসর করছে, তার উপর বদনজর দিয়েছে। তো তিনি বললেন যে তিনি অজু করার কারণে হয়তো তাকে কোনো ক্ষতি করতে পারেন নাই, কিন্তু তাকে ক্ষতি করতে পারত অথবা তাকে মেরে ফেলতে পারত। তো এই কবিরাজটা তাকে একটা তাবিজ দিয়েছেন, তাবিজ দিয়ে বলছিলেন যে এটা সারা জীবন রাখতে হাতে, কিন্তু মানে আনফরচুনেটলি সে ওই তাবিজটা রাখতে পারেনি। তো আমার একটা ভাই হয়ে যাওয়ার পর প্রায় মার্চ মাসেই, সে বছরের মার্চ মাসেই আমার একটা ভাই হয়েছিল। তো তারপর আমার মামি আমার বোনকে স্কুলে দিয়ে আসতে গেছিল, এবং সেখান থেকে নিয়ে আসার সময় হঠাৎ করে তার সে জিনটা আবার তার উপর ভর করে, এবং ভর করার পর সে উল্টাপাল্টা কথা বলে যে তোকে আমার ছোট বোনকে গালি গালাজ করছে এবং তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তো এই দেখে আমার ছোট বোন কান্না শুরু করছে যে আমার মার কি হলো। তো এটা দেখার পর কিছুক্ষণ পর তাকে সে জিনটা ভর ছেড়ে দেয়, এবং ছেড়ে দেওয়ার পর তার মেয়েকে নিয়ে বাসায় আসে। বাসায় আসার পর তার মেয়ে তাকে ঘটনা বলে, আম্মু তোমার কি হয়েছিল? তো সে আর কিছু বলতে পারে না যে তার সাথে কি হয়েছিল। তো এরকম করে এই আমার মামির সাথে এখনো ঘটনা এরকম ঘটনা ঘটছে। তো লাস্ট গেছে বছর আমার মামি আমরা সবাই ঘুমাইতেছিলাম, তো আমাদের সবাইকে আমার মামা ফোন দিছে যে মামি উল্টাপাল্টা কথা বলতেছে, নাচতেছে। তো এই দেখে আমার আব্বু আম্মু তাদের বাসায় গিয়েছিল। তো বাসায় যাওয়ার পর দেখতে পেলো যে হাততালি দিতেছে, নাচতেছে, তো বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতেছে। তো তারপর আমার মা বাবা পরে দোয়া পড়তেছে, দোয়া দরুদ পড়ার পর সেইরা কিছুটা ছাড়ছে। তো এখন আমার মামির সাথে সেই ঘটনাটা ঘটছে। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা।
অলরাইট, আমরা দুটো ঘটনা শুনে ফেললাম ছটফট করে, তৃতীয় ঘটনাটাও আমরা এখন শুনবো। এটা কোথাকার ঘটনা?
এটা আমার বাসায় ঘটেছে, মানে আমাদের বাসা কেন্দ্রিক একটা ঘটনা, তিনটা বাসা মিলে এই ঘটনা। জি,
চলো শুনি ঘটনাটা।
তো এই ঘটনাটা হলো আমাদের বাসায় তিনটা বাসাকে নিয়ে, কারণ এইখানে আমাদের যে বাসাটা মানে এক সিরিয়ালে তিনটা বাসা আছে। তো সেই বাসাটার ছাদে আমার প্রথম যে দিন আমার ঘটনাটা শুরু হয় আমার আম্মুর সাথে, তো তিনি ঘুমাইতেছিলেন এবং জানলার পাশে, মানে আমাদের খাটটা হলো জানলার পাশে, তো সেই জানলাটা দিয়ে যে আরেকটা বাড়ি সেটার ছাদ এবং তার টাঙ্কিটা এই দুটো দেখা যায়, ক্লিয়ার দেখা যায়। তো তিনি যখন ঘুমাইতেছেন হঠাৎ করে তিনি উঠে তার জানলার দিকে চোখ যায়। তো জানলার দিকে চোখ যাওয়ার পর তিনি দেখতে পান যে একটা টাঙ্কির উপর একটা মেয়ে, সাদা কাপড় পরা মেয়ে এবং চুল ছড়ানো, অনেক বড় বড় চুল পরা এরকম একটা মেয়ে বসে আছে এবং তার দিকে এক নজরে দৃষ্টিতে তাকিয়ে আছে। এ দেখে তো আমার আম্মু ভয় পেয়ে যান, ভয় পাওয়ার পর অনেক মানে তিনি থুতো মুতো খেয়ে যান যে কি হলো এটা, আমি কি দেখলাম। তো এটা দেখার পর সে আমার আম্মু আমার আব্বুকে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমার আব্বু আসে, আইসা দেখে যে কিছু নাই কিছু নাই। তারপর এরকম কোনো আর ঘটনা ঘটেনি আমার আম্মুর সাথে। কিন্তু আমাদের বাসার নিচে দ্বিতীয় তলায় সেম একটা ঘটনা তার সাথে ঘটছে। তো তারপর আমাদের বাসায় আমার নানু আসছিল একদিন। তো তিনি যখন শুয়েছিলেন মধ্যরাতের সময় দেখতে পাচ্ছেন কেউ কাঁদতেছে। তো কান্না দেখে তিনি ভাবছিলেন যে উপরে কেউ হতে কাঁদতেছে মেয়ের গলায়। তো তারপর তিনি যে দেখলেন আমাদের বাসার পাশে একটা সানসেট আছে, অন্য বাসার জানলা যে সানসেটটা, সেখানে একটা সাদা কাপড় পরা পশ্চিম দিকে মুখ করা কেউ বসে বসে কাঁদতেছে। তো এই দেখে আমার নানি লাইটটা জ্বালালো, লাইটটা জ্বালানোর পর দেখে নাই উধা হয়ে গেছে। তো আবার আমাদের বাসার একজন ভাড়াটিয়া তিনি রাতে কাজ থেকে ফিরে এসে দেখলেন যে গেটটা যখন খুললেন তিনি দেখলেন ধাপ ধুপ করে কেউ একজন উঠতেছে এবং কাঁদতেছে। তো এই দেখে তিনিও তার পিছনে করলেন। তো তিনি একটু সাহসী ছিলেন, তাই তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি যদি কেউ থাকো তাহলে আমাকে দেখা দিতে পারো, আমাকে দেখা দিতে পারো, তোমার সমস্যা থাকলে আমাকে বলতে পারো। তো এই এটা পরে পরে আরো অনেক ঘটনা ঘটছে আমার মামির সাথে। আমার মামি আমাদের বাসায় ছিলেন, তখন তিনি কান্নার আওয়াজ শুনেছিলেন এবং বিভিন্ন অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনেছিলেন। তো এরকম ঘটনা আমাদের বাসায় ঘটে। তাছাড়া যে আমাদের পাশে যে আরেকটা বাসা তৃতীয় নম্বর, তো সেই বাসাটার মধ্যে কোনো ভাড়াটিয়া 6 মাস বা 5 মাসের বেশি থাকতে পারে না এই ভূত মানে জিনের জ্বালায়। জিন প্রচুর তাদেরকে জ্বালায় যে রাতেবেলা কোনো বাটি ফালিয়ে দেয় বা কোনো কিছু হারিয়ে যায়, হারিয়ে যাওয়া হলে পাওয়া যায় না, এরকম সব ঘটনা। তারা সবসময় রাতের বেলা লাইট জ্বালিয়ে ঘুমাতে হয়, না হলে অনেক অবয়ব দেখে বা অবয়ব টেবে কিছু একটা দেখে। তো এই ছিল আমার তৃতীয় ঘটনা।
অলরাইট, তিন তিনটা ঘটনা আমরা শুনলাম এবং অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন, যেমনটা সন্তোষ আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছেন, মামুন মন্ডল জয়েন করেছেন এবং নাইম আছেন আমাদের সাথে, আবু বকর জয়েন করেছেন এবং আবু বকর যেটা বলছেন নাইস স্টোরিগুলো বেশ ভালো লাগছে। শফিক রহমান আছেন আমাদের সাথে, কামরুল জয়েন করেছেন আমাদের সাথে, তারেক ভাই থ্যাংক ইউ সো মাচ তারেক ভাই। এবং তারেক ভাই যেটা হচ্ছে যে তার বাসায় তিনি এবং তার স্ত্রী এই মুহূর্তে একসঙ্গে শুনছেন, থ্যাংক ইউ। আমরা সর্বশেষ একটা ঘটনা শুনবো আমাদের বন্ধু সিয়ামের কাছ থেকে। সিয়াম, এখন কোন ঘটনাটা শোনাবে আমাদেরকে?
তো এই ঘটনাটা হলো আমাদের দাদির বাসা অর্থাৎ গাজীপুরে আমার কাকার সাথে ঘটনাটা ঘটেছে,
চলো শুনি।
তো ঘটনাটা আমার যে চাচার বাসায়, তো আমি আর আমার আম্মু আমরা চাচার বাসায় আমাদের গিয়েছিলাম। তো তখনকার আমার চাচা এবং আমার তার কিছু বন্ধুরা মিলে ঠিক করে যে তারা একটা পিকনিক করবে রাতের বেলা। তো যেই কথা সেই কাজ, তারা একসাথে সবাই বের হলো। বের হওয়ার পর তারা আমাদের বাসা থেকে কিছু দূরে, নামটা হলো ট্যাগ, তো সেখানে গিয়ে তারা পিকনিক করবে পুষ্কুনির পাশে। তো তারা গেল অনেকজন মিলে। তো যাওয়ার পর আমার কাকা একটু মানে আমার কাকির সাথে কথা করার জন্য সাইটে আসলো এবং তারপর সে একটা আম গাছের নিচে আসছিল মূলত। তো সেখানে এসে দেখে গাছের নিচে একটা আম পড়ে আছে। যখন সে আমটাকে তুলতে যাবে তখন সে দেখে অনেকগুলো, হঠাৎ করে অনেকগুলো আম পড়তেছে গাছের থেকে। তো এরকম আম পড়ার পর সে ভয় পেয়ে যায় যে কি হলো, একটা আম পড়লো গাছের মধ্যে, তো এতগুলো আম কিভাবে পড়লো, কোনো বাতাস নাই, ঝড় নাই, তুফান নাই। তো তারপর সে আমগুলো দেখে ভয় পেয়ে তার এক বন্ধুর কাছে গিয়েছিল। সে বন্ধুটা কিছু জানতো, দোয়াদুরুদ জানতো। তো সে যাওয়ার পর এই ঘটনাটা তাকে খুলে বলার পর সে বন্ধু তাকে বলে, বন্ধু এগুলো কিছু না, এগুলো মাঝে মাঝে তোমাকে ভয় দেখায়, তুমি আয়াতুল কুরসি পড়ো এবং দোয়া পড়ো, তাহলে আর কিছু হবে না। তো এরপরে আমার কাকার সাথে আর কোনো ঘটনা নেই।
বেশ ছোট্ট একটা স্টোরি শুনছিলাম। আসলে ঘটনাগুলো এরকমই যে সবসময় যদি বলি সেটা হচ্ছে যে অনেক লম্বা একটা লং একটা স্টোরি হবে, নট লাইক দ্যাট। একটা ঘটনা হুট করে ঘটে যেতে পারে। সে ফর এক্সাম্পল, আমি এখানটায় বসে রয়েছি, আমার পেছন দিয়ে যদি একটা শ্যাডো ঠাস করে দিকে চলে যায়, ন্যানো সেকেন্ডের ভিতরে কিন্তু ঘটনাটা ঘটে গেল, রাইট? সো এটা কিন্তু অনেক লম্বা সময় নিয়ে ব্যাখ্যা করার কোনো কিছু নাই। সো এই জন্যই এটা বললাম যে এক একটা ঘটনা আসলে এক একটা রকমের হয়ে থাকে, কোনো ঘটনা অনেক লং হয়, কোনো ঘটনা অনেক শর্ট হয়। এনিওয়েজ, আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি এবং লাস্ট মোমেন্টে দেখা যাক আমাদের সাথে কারা কারা ছিল কানেক্টেড। তার আগে সিয়ামকে বলতে চাই, সিয়াম তোমার নতুন যে জীবন
এই জীবনের জন্য অনেক অনেক শুভকামনা। কলেজ লাইফ স্কুল লাইফটা শেষ করলে, সো কলেজ লাইফটা খুব ভালো কাটুক, অনেক দোয়া রইল তোমার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ। সো শ্যামকে আমরা বিদায় দিচ্ছি, একই সাথে আমিও বিদায় নিব। লাস্ট মোমেন্টে কামরুল ছিল আমাদের সাথে, সালাউদ্দিন ভাই ছিলেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো অনেকেই ছিলেন, যেমন মামুন ছিলেন আমাদের সাথে দেখতে পাচ্ছি লাস্ট মোমেন্টে। দিবান বলেছেন রেজিস্ট্রেশন করলাম, আশা করি আমরা ফোন কলটা পাবো, আশা করি ইনশাল্লাহ। সো যদি নেক্সট এপিসোডে যদি আপনি আসতে চান ভূত স্টুডিওতে, সেক্ষেত্রে আপনাকে ঝটপট করে যেটা করতে হবে, মোবাইলের SMS অপশনে যে টাইপ করবেন RBS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন লিখে পাঠাবেন 2669 নাম্বারে। আর এখন রেজিস্ট্রেশন করা যায় পুরো সপ্তাহ জুড়ে, চাইলে এখন আপনার মোবাইলে হয়তো বা ব্যালেন্স নাই, কোনো প্রবলেম নাই, আপনি আগামীকাল করবেন, তারপরের দিন করবেন, আপনার যখন সুবিধে তখন করবেন। তবে এখন এই মুহূর্তে যেই মানুষগুলো রেজিস্ট্রেশন করছেন তারা কিন্তু আগামী শনিবার, মানে আসছে শনিবার, সবার আগে আপনার কাছে একটা ফোন কল পৌঁছে যাবে। ধারাবাহিকভাবে বাকিরাও ফোন কল পাবেন, কিন্তু সবার আগে যারা রেজিস্ট্রেশন করছেন সেই মানুষগুলোর কাছে ফোন কল পৌঁছে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ভূত স্টুডিও থেকে। পরবর্তী পর্বে আরো বেশ কিছু অসাধারণ ঘটনা নিয়ে আমরা ব্যাক করতে পারবো বলে আমাদের বিশ্বাস, তার জন্য আপনাদের রেজিস্ট্রেশন এবং আপনার পাশে থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকের মতো বিদায়, শুভরাত্রি, ভালো থাকুন, সালামু আলাইকুম।